exclusively on FusionBD.com.
সবাইকে স্বাগত জানাচ্ছি কুয়াশায়। শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম, সঙ্গে আছি শারমিন, আর আমার সঙ্গে আছে প্রতিবারের মতন দুটো গল্প। প্রথম যে গল্পটি শুনবেন তার নাম জানিয়ে দিচ্ছি, বাটু বাবুর টাট্টু। খুব মজার একটি নাম, কিন্তু গল্পটি কি আসলেই মজার না ভয়ের না রহস্যে, সেটা গল্পটি শুনতে শুনতে জানতে পারবেন। যাই হোক, লেখকের নাম সৈয়দ মুস্তফা সিরাজ, যার গল্প আমরা বেশ কয়েকদিন ধরে শুনছি এবং পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে শুনি বাটু বাবুর টাট্টু আর পড়ে শোনাবে সেতু। প্রথম পর্বটি এখন শুনবেন আর দ্বিতীয় পর্বটি শুনবেন একটা বিরতির পর, তারপরে আবারও একদম গল্প শেষ করে আমি ফিরে আসছি, সঙ্গেই থাকবেন।
ঘোড়াইজ ঘোড়া, বাটুবাবু ডাক্তার খাপ্পা হয়ে বললেন, HORES হর্স, খবরদার আর কখনো আমার ঘোড়াকে টাট্টু ফাট্টু সব বলবে না। পণ্ডিত মশাই ফিক করে হেসে বললেন,
এই চতুষ্পদ বক্রগতি বামন প্রাণীটিকে যদি ঘোড়া বলতে হয় তাহলে সিংহী মশাইয়ের রাম ছাগলটিও ঘোড়া।
বাটুবাবু ডাক্তার তেড়ে মেড়ে বললেন, তুমি পণ্ডিত মূর্খ, রাম ছাগলের সিং থাকে, আমার ঘোড়ার কি সিং আছে? কোনো
ছিল, তুমি তো ডাক্তার, অস্ত্র চিকিৎসা করে কেটে দিয়েছ।
পণ্ডিত মশাই ডিবে বের করে এক টিপ লসি নিয়ে বললেন এবং বিকট হাঁচলেন। হয়তো হাঁচির শব্দেই ভয় পেয়ে আচমকা টাট্টি ঘোড়াটি পিঠে ডাক্তারবাবু সমেত প্রায় দিশেহারা হয়ে পালিয়ে গেল। পণ্ডিত মশাই খিক খিক করে হাসতে লাগলেন। ভিড় করে দাঁড়িয়ে যারা তর্কাতর্কি শুনছিল তারাও হাসলেন। বাট্টুবাবুর আসল নামটা কি এখন অনেকে জানেন না, বেটে গাবদা গুবদা মানুষ বলেই সবাই বাট্টু ডাক্তার বলে। এই গ্রামের সরকারি দাতব্য চিকিৎসালয়ে তিনি বদলি হয়ে এসেছেন। এলাকার অবস্থা শোচনীয়, না রাস্তাঘাট না কিচ্ছু, বৃষ্টি বাদলা হলেই জলকাদা, সাইকেলও চলে না। তাই বুদ্ধি করে ডাক্তারবাবু ঘোড়াটি কিনেছেন। গুজব আছে দূরের পাহাড়ি মুল্লুক থেকে ঘোড়ার পিঠে যাতাশীল নোড়া চাপিয়ে এতলাটে যারা বেচতে আসে তাদের কাছেই নাকি বাট্টুবাবু ঘোড়াটা কিনেছেন। হাড় ঝিরঝির একটা টাট্টুই বটে, নড়বড় করে দৌড়ায়। এও শোনা যায় যে টাট্টু ঘোড়াটির স্বভাব বেয়ারা বলেই যাতাওয়ালারা তাকে কম দামে বেচে দিয়ে গেছে। কেউ বলে 5 টাকায়, কেউ বলে মাত্র 2 টাকায়, আবার কেউ বলে যে যাতাওয়ালাদের আন্তরিক রোগ হয়েছিল তারই ভিজিট। তবে এটা সত্যি, ডাক্তারবাবুর একটা ঘোড়ার খুব দরকার ছিল। সেবার দেশে খুব আন্তরিক রোগের প্রাদুর্ভাব, গ্রামকে গ্রাম উজাড় হয়ে মানুষ মরছে, ডাক্তারবাবুর দম ফেলার ফুরসত নেই। ওই টাট্টুর পিঠে চেপে গায়ে গায়ে চিকিৎসা করে বেড়াচ্ছেন। লোকে তারিফও করে, এমন ডাক্তার বহু কাল দেখিনি। খুব শিগগির তিনি দারুণ পপুলার হয়ে উঠেছেন এলাকায়। বাট্টুবাবু এমনিতে হাসি খুশি মানুষ, কিন্তু কেউ তার ঘোড়ার বদনাম করলে বেজায় চটে যান। স্কুলের প্রাক্তন সংস্কৃত শিক্ষক পণ্ডিত মশাইয়ের সঙ্গে তার বেশ ভাব। পণ্ডিত মশাই বাইরে বাইরে কাঠখোট্টা, ভেতর ভেতর কিন্তু ভারী রসিক। ডাক্তারবাবুর সঙ্গে দেখা হলেই ফিক করে হেসে বলেন,
ওহে ডাক্তার, কিঞ্চিত শাস্ত্রবাক্য শ্রবণ করো।
সময় নেই আমার, কলেজ যাচ্ছি।
আহা, শাস্ত্রবাক্য শ্রবণে পূর্ণ হয়।
পণ্ডিত মশাই আকর্ণ হেসে বলেন,
দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত, মতান্তরে উচ্চে শ্রবা, শিবের বাহন যশু, লক্ষ্মীর বাহন পেচক, গণেশের বাহন মুশিক, কার্তিকের বাহন ময়ূর, সরস্বতীর বাহন রাজহংস, শীতলার বাহন গর্ধব, আর বাট্টুর বাহন টাট্টু।
ডাক্তারবাবু বাঁকা হেসে বলেন,
তুমি খুব ভোজন রসিক শুনেছি। সিঙিবাড়ির বুড়ো সিঙির শ্রাদ্ধে 108 খানা পাস্তুয়া খেয়েছিলে, কিন্তু সাবধান, এটা আন্ত্রিকের সময়, আন্ত্রিকে ধরলে তখন দেখছ তো।
ব্যাগ খুলে প্রকাণ্ড ইঞ্জেকশন সিরিঞ্জ বের করে দেখান। পণ্ডিত মশাইয়ের ইঞ্জেকশনে বড় ভয়, ঝটপট গম্ভীর হয়ে বলেন,
কি আশ্চর্যম, আমি তো তোমার স্তুতিই করলাম, নিন্দার ছল স্তুতি, চাট্টু পৃষ্ঠে বাট্টু, কেমন অনুপ্রাস অলঙ্কার দিলুম ভাবো।
ডাক্তার আরো এক দফা শাসিয়ে টাট্টু চটান। পেটে রোগা টাট্টু ঘোড়াটি নরবর করে বক্র গতিতে, অর্থাৎ একে বেঁকে কি দৌড় দৌড়ায়, দেখবার মতোই দৃশ্য। দুষ্ট ছেলেরাও কখনো হল্লা করে দৌড়ায়, তাতে বাট্টু ডাক্তারের টাট্টু ভয় পেয়ে কেলেঙ্কারি বাঁধায়। ডাক্তার হয়তো রুগী দেখতে যাচ্ছেন কেষ্টপুরে, তাকে নিয়ে তুলল বিষ্ণুপুরে। তবে সবখানেই আন্ত্রিক রুগী, বিষ্ণুপুরের লোকেরা খুশি হয়, ডাক্তারও রুগী পেয়ে খুশি। পণ্ডিত মশাই গরনে বাট্যবাবুর দোসর, পরনে অবশ্য খাটো ধুতি আর হাতাকাটা ফতুয়া, মাথায় দেখার মতো টিকি। স্কুলে রিটায়ার করেছেন কবে, তারপর থেকে পেশা যজমানি, এগা সেগা থেকে পুজো আর্চায় ডাক আসে, তাই তারও বাহনের অভাবে বড় অসুবিধে। জলকাদা ভাঙা এ বয়সে বড় কষ্টকর। বাট্টু ডাক্তারের টাট্টু নিয়ে মুখে যতই রসিকতা করুন, ব্যাপারটা দেখার পর তাকেও ঘোড়া রোগে ধরেছিল। ভাবতেন যেমন তেমন একটা ঘোড়া পেলে ভালোই হয়, কিন্তু ঘোড়ার যে দাম তার পক্ষে কেনা সম্ভব নয়। এক ভরসা শীতের শেষে পাহাড়ি মুলুকের জাতাওয়ালারা যদি আসে এবং দৈবাত যদি একটি রোগা ভোগা ঘোড়া কম পয়সায় পেয়ে যান, ডাক্তারবাবুর মতোই পেলে দানা পানি খাইয়ে তাজা করে ফেলবেন। বাট্টুবাবুর মতো মাঠে কি জলার ধারে চড়ে নিজের আহার নিজেকে খুঁজতে দিবেন না, ডাক্তার বড়ই কঞ্জুস। তখন সদ্য শরৎকাল চলছে, বিচ্ছিরি বৃষ্টি বাদলা, জল কাদা, কবে ফাল্গুন আসবে তখন পাহাড়ি লোকেরা এসে যাবে। আজকাল যাতার চল কমে গেছে, তবে শিল নোড়ার চাহিদা রয়েছে। পণ্ডিত মশাই প্রতীক্ষায় ছিলেন, দেখতে দেখতে কালী পুজো এসে গেল। প্রায় ছ কিলোমিটার দূরে কালীপুরে এক যজমান বাড়ি আছে, পণ্ডিত মশাই তাদের কালী পুজোর পুরুত। প্রত্যেক বছর অবশ্য গরুর গাড়ি পাঠায়, এবারও এলাকায় বন্যা হয়েছিল, রাস্তা ভেঙে টেঙে ধুয়ে গেছে একেবারে, জল কদায় গাড়ি আসবে না। কিন্তু লোক তো আসবে, হেঁটেই যাবেন বরং, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল এলো, যজমান বাড়ি থেকে লোক এলো না। বংশানুক্রমে যজমান ওরা, এমন তো হওয়ার কথা নয়। বন্যায় মূর্তি গড়িয়ে পুজো না করতে পারুন, শাস্ত্রে ঘট পুজোর বিধি আছে না, গৃহদেবীর বাৎসরিক পুজো না হলে অকল্যাণ, দিনে দিনে পাষণ্ড নাস্তিক হয়ে যাচ্ছে লোকেরা। পণ্ডিত মশাই ভাবলেন নির্বোধ, তাই শাস্ত্রবিধি জানে না, বরং নিজে গিয়ে ব্যবস্থা করবেন পুজোর, আজই অমাবস্যা। পণ্ডিত মশাই বেরিয়ে পড়লেন, দিন ফুরিয়ে আসছে, আর তো দেরি করা যায় না, অতখানি পথ। গ্রামের শেষে দিঘি, দিঘির পাড় দিয়ে পায়ে চলা পথ। পণ্ডিত মশাই হঠাৎ দেখতে পেলেন বাট্টুবাবু টাট্টুটি জলের ধারে তখনও ঘাস ছিঁড়ে খাচ্ছে, অমনি থমকে দাঁড়িয়ে গেলেন। জলকাদা ভেঙে বাট্টু ডাক্তার যদি কাহা কাহা মুল্লুক ওই টাট্টুর পিঠে চেপে ঘুরতে পারেন, তিনিই বা পারবেন না কেন? বেগরবাই করলে ছাত্রদের যেমন কান টেনে টেনে শাস্তি দিতেন এবং অকর্ণ হেসে বলতেন,
কান টানলেই মাথা আসে আর মাথা আসলেই বুদ্ধি,
তেমনি টাট্টু বেটার কান টেনে শাস্তি করবেন তিনি। এদিক ওদিক তাকিয়ে দেখে পণ্ডিত মশাই নেমে গেলেন, হাতে একটি যষ্টি আছে, সাপখোপের ভয়, জলকাদায় আছাড় খাওয়ারও ভয়, সেজন্যই এ যষ্টি, আস্ত বাঁশের খেটে, এটাই ছিপটির কাজ দেবে। ঘোড়াটিকে গুঁতো মেরে জলের ধার থেকে ওঠালেন, দেখলেন বেশ শান্ত মেজাজের প্রাণী তো। আসলে বাট্টু ডাক্তার খামো খাই ওকে ছিপটি মারতেন বলেই এমন দৌড়ত। পণ্ডিত মশাই তার গায়ে হাত রেখে আদর করে সাধু ভাষায় বললেন,
বৎসে পুণ্যকর্ম গমন করিলে পুণ্য লাভ হইবে, প্রচুর চর্বচস্য লেহপেও, তোমার উচ্চশ্রবার ন্যায় সুচিক্ষণ বপু হইবে।
চাট্টুটি বোধ করে আনন্দে বিকট হেস্যাধ্বনি করল, এ যাবৎ তার হেস্যাধ্বনি শোনা যায়নি। পণ্ডিত মশাই এক লাফে তার পিঠে চাপলেন, এমন যার হাক ডাক তার গায়ে জোর আছে বই কি, লাগাম ছাড়া টাট্টু, আচমকা পিঠে ওজনের হেরফের টের পেয়ে থাকবে, তক্ষণে ভ্যাবাচাকা খেয়ে দৌড়ল। পণ্ডিত মশাই অমনি ঝুঁকে তার গলা জড়িয়ে না ধরলে আচার খেতেন, সামলে নিয়ে তাকে কালীপুর মুখে করতে লাঠির গুঁতো মারলেন। টাট্টু আরো ভয় পেয়ে দিশে হারা হয়ে দৌড়ল, তারপর আর থামবার নাম নেই, আপছা আধার, জল কাদা ভেঙে পক্ষীরাজের মতো যেন ডানা মেলে উঠছে। দেখতে দেখতে আধার ঘনিয়ে এল, পণ্ডিত মশাই তাকে যত থামানোর জন্য কুদো মারেন তত তার গতি বাড়ে, শেষে তিনি হাল ছেড়ে দিলেন। অমাবস্যার রাত্রির, ঘুট ঘুটে রাত্রির, দূরে একটা আলো ঝুকঝুক করছিল, ঘোড়াটা সেই আলোর দিকে ছুটছে মনে হলো পণ্ডিত মশায়ের। ততক্ষণে ঝাঁকুনিতে তার কোমরে ব্যথা ধরে গেছে, হাড় মটমট করে নড়ছে, জীবনে কখনো ঘোড়ায় চড়েননি, তাও জিন নেই ঘোড়ার পিঠে, পাদানি নেই, ঝুলন্ত পাদুখানি জল কাদা কাটা খোঁচে একেবারে বিচিত্রের, হাতের লাঠিটাও কখন গেছে পড়ে, দু হাতে ঘোড়ার গলা আঁকড়ে উবু হয়ে আছেন পণ্ডিত মশাই। আলোর কাছাকাছি গিয়ে বাট্টুবাবুর টাট্টুর গতি কমল। একটা গ্রামই বটে, দুধারে ঘর বাড়ি আবছা দেখা যাচ্ছে। একটা বারান্দায় লণ্ঠন জ্বলছিল, ঘোড়াটি সেখানে গিয়ে থামল এবং বিকট ডাক ছাড়ল। অমনি কারা চেঁচি উঠল,
এসে গেছেন ডাক্তারবাবু, এসে গেছেন।
তারপর চারিদিকে হল্লা, একটা সাড়া পড়ে গেল,
ওরে ডাক্তারবাবু এসে গেছেন, ইঞ্জেকশন নিবি তো চলে আয়।
পণ্ডিত মশাই কথা বলার চেষ্টা করলেন, গলা শুকনো, কথা বেরোল না। যে বারান্দায় লণ্ঠন জ্বলছিল সেখান থেকে কেউ হেড়ে গলা ধমক দিল,
চুপ চুপ।
হল্লাটা থেমে গেল। তখন সে ঘোড়ার কাছে এলো, হাতের লণ্ঠন তুলে পণ্ডিত মশাইকে দেখে বলল,
ডাক্তারবাবু আপনার ব্যাগ দেখছি না, যে কি ব্যাপার?
এবার পণ্ডিত মশাই অতি কষ্টে শুধু বললেন,
জল।
লোকটা হাঁক ছাড়ল,
ওরে জল নিয়ে আয় তাড়াতাড়ি।
তখনই এক ঘটি জল এসে গেল। পণ্ডিত মশাই টের পেলেন জলটা বেজায় ঠান্ডা, হিম। তা হোক, ঢকঢক করে খেয়ে চোখে মুখে ছড়িয়ে একটু সুস্থ হলেন। বললেন,
আমাকে নামাও বাবা সকল, তারপর বলছি সব।
কয়েকজন মিলে তাকে চ্যাংদোলা করে নামাল। মনে হল গায়ের চাষি মানুষজন দিন মান জল কাদায় মাঠে কাজ করেছে, তাই এখনো হাতগুলো জলটার মতোই ঠান্ডা, হিম। লণ্ঠনের আলোটা খুব কম, স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছে না। যেটুকু দেখা গেল, বারান্দাটা পাকা, বাড়িটাও পাকা এবং দোতলা, কিন্তু পলেস্তারা খসা পুরনো বাড়ি, জরাজীর্ণ অবস্থা বোঝা যায়। বারান্দাতেও ফাটল ধরেছে। লণ্ঠনধারী লোকটির ঢেঙা, রোগাটে গড়ন, পরনে ধুতি পাঞ্জাবি, প্রৌঢ় বলা চলে, মাথায় কাঁচা পাকা শীথে করা লম্বা চুল। ঘরে পণ্ডিত মশাইকে ঢুকিয়ে পিছু ফিরে বললেন,
ওরে ডাক্তারবাবুর ঘোড়াটা দেখিস।
বাইরে থেকে সাড়া এলো,
দেখছি বাড়ুজি মশাই, ভাববেন না আপনি।
পণ্ডিত মশাই নমস্কার করে বললেন,
আপনি ব্রাহ্মণ?
পাল্টা নমস্কার করে তিনি বললেন,
আগে হ্যাঁ আপনি?
পইতে দেখিয়ে পণ্ডিত মশাই করুণ হাসলেন, বললেন,
আর বলবেন না, যাচ্ছিলুম একখানে, আর এসে পড়লুম আর একখানে, ওই পাষণ্ড টাট্টু।
কথা কেড়ে বাড়ুজ্জি মশাই বললেন,
শুনেছি বটে, আপনাকে না দেখলেও যেমন আপনার কথা শুনেছি তেমনি আপনার টাট্টুর কথা শুনেছি। আপনি নাকি সাক্ষাৎ ধর্মান্তরী? কি সৌভাগ্য আপনাকে পাওয়া গেল ডাক্তারবাবু।
পণ্ডিত মশাই হাত নেড়ে বললেন,
না 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 না, গণ্ডগোল হয়ে গেছে তো, গণ্ডগোল।
কি গণ্ডগোল বলুন তো ডাক্তারবাবু? ব্যাগটা পড়ে গেছে তো, এক্ষুনি লোক পাঠাচ্ছি খুঁজতে। আপনি আগে রোগীকে দেখুন, আপনি চোখে দেখলেই অর্ধেক ছেড়ে যাবে, বাকি অর্ধেক ইনজেকশন। আগে একটু জিরিয়ে নিন আপনি।
পণ্ডিত মশাই একটা নড়বড়ে চেয়ারে ধপাস করে বসে বললেন,
না না না, আপনি ভুল করছেন, আমি বাট্টু ডাক্তার নই।
অদ্ভুত হেসে বাড়ুজ্জি মশাই বললেন,
হ্যাঁ তা বললে কি চলে, এলাকা জুড়ে প্রবাদ বাক্য চালু হয়ে গেছে জানেন তো, যেখানে দেখবে টাট্টু পিছে ডাক্তার বাট্টু, ঘুরে খটখট শব্দ শুনে আন্তরিক শব্দ।
পণ্ডিত মশাই জোরে মাথা নেড়ে বললেন,
ভুল ভুল, আমি হলুম ভেটু ভটচাঁদ।
বাড়ুজ্জি মশাই জোরে মাথা নেড়ে বললেন,
তা বললে চলে, পায়ে হেঁটে এলে বুঝতুম, বাট্টুবাবুর বদলে ভেটুবাবুই না হয় এসেছেন।
পণ্ডিত মশাই রাগ করে বললেন,
খবরদার ভেট্টু বলবেন না।
এই সময় বাইরে কে খ্যান খ্যান গলায় চেঁচিয়ে উঠল,
বাড়ুজ্জি মশাই, আপনার জামাই টাট্টুর পিঠে চেপে পালিয়ে যাচ্ছে।
বাড়ুজ্জি মশাই হাঁক ছাড়লেন,
ধর ধর ধরে আন।
আবার হাল্লার শব্দ, অন্ধকারে ধূপ ধূপ শব্দে দৌড়দৌড়ি,
ধর ধর, পালালো পালালো।
পণ্ডিত মশাই বললেন,
ওই যা ঘোড়াটা।
তাকে থামিয়ে বাড়ুজ্জি মশাই বললেন,
ভাববেন না আপনি, এক্ষুনি ধরে ফেলবে ওরা।
কিন্তু ব্যাপারটা কি বলুন তো, আপনার জামাই বাবাজি অমন করে পালাচ্ছেন কেন?
গম্ভীর হয়ে বারুজ্জি মশাই বললেন,
সুখে থাকলে ভূতে কিলায়, আন্তরিক রোগের ভয় হয়েছে বাবাজির। পালানোর ধান্দায় আছে টের পেয়ে পেছনে লোক লাগিয়ে রেখেছিলুম, এই সুযোগে কেটে পড়েছে, কিন্তু যাবে কোথায়?
বলে তিনি পা বাড়ালেন ভেতরের দিকে।
কই আসুন, আগে রোগী দেখে নিন, তারপর প্রেসক্রিপশন ইঞ্জেকশন নুসব হবে, আসুন আসুন।
পণ্ডিত মশাই মরিয়া হয়ে বললেন,
আমি ডাক্তার নই, আমি ও জজমেনে বামুন।
তাতে কি, আমরাও জজমেনে বামুন ছিলুম, নইলে এই মুখ্যদের গ্রামে কি কেউ বাস করতে আসে? আসুন আসুন, জজমেনে বামুনেরা কি আজকাল ডাক্তার হচ্ছে না নাকি?
পণ্ডিত মশাই কাঁদো কাঁদো হয়ে বললেন,
কিন্তু আমি যে ডাক্তারের কিছু জানি নে।
জানার কোন দরকার নেই আপনার,
চাপা গলায় বারুজ্জি মশাই বললেন,
আপনাকে দেখলেই গিল্লির আন্তরিক সেরে যাবে, বত্তা কেশুই আছেন, খালি বলেন যে কই, বাট্টু ডাক্তার তো এলেন না, ওকে নাকি কল দিয়ে আসেনি বলে আমাকে শাসান, আমার হয়েছে যত জ্বালা।
ফিসফিস করে এসব কথা বলতে বলতে সিঁড়িতে উঠছিলেন তিনি, একটা হাতে পণ্ডিত মশাইয়ের একটা হাত ধরে টেনে নিয়ে চলেছেন, অন্য হাতে লণ্ঠন। উপরতলার বারান্দায় উঠে পণ্ডিত মশাই বললেন,
আপনার এই হাতটা বিচ্ছিরি ঠান্ডে কেন বলেন?
বারুজ্জি মশাই বললেন,
যা বৃষ্টি বাদলা আর আন্ত্রিক।
আন্ত্রিকের সঙ্গে ঠান্ডার কি সম্পর্ক?
পণ্ডিত মশাইয়ের দিকে ঘুরে তিনি বললেন,
চুপ চুপ, ওসব কথা বলতে নেই।
অন্ধকার ঘরের ভেতর প্রকাণ্ড সেকেলে খাট, তাতে গলা অবধি চাদর মুড়ি দিয়ে চিত হয়ে এক ভদ্রমহিলা শুয়ে আছেন। বারুজ্জি মশাই লণ্ঠনটা তুলে ধরে বললেন,
ওগো শুনছো, বাট্টুবাবু এসেছেন।
বারুজ্জি গিন্নি চোখ তুলে তাকালেন, তারপর একটা হাত বাড়িয়ে দিলেন। বারুজ্জি মশাই বললেন,
নাড়ি দেখতে বলছে, দেখুন তো, নইলে কেলেঙ্কারি বাঁধাবেন।
পণ্ডিত মশাই নাড়ি দেখতে জানেন না, কিন্তু উপায় নেই, নাড়ি দেখার ভঙ্গিতে বারুজ্জি গিন্নির হাতটা ধরতেই নিজের হাত হিম হয়ে গেল। কি ঠান্ডা, চোখ দুটোই বা অমন নিষ্পলক কেন? বারুজ্জি মশাই বললেন,
নাড়ি টের পাচ্ছেন আপনি?
পণ্ডিত মশাই ভয় ভয় বললেন,
পাচ্ছি আবার পাচ্ছিও না, কিন্তু এর হাত দেখছি আপনার চেয়েও ঠান্ডা।
ফিক করে হেসে বারুজ্জি মশাই বললেন,
তা তো হবেই, বুঝলেন না, আমার তিন দিন আগে টেসে গেছেন।
পণ্ডিত মশাই অবাক হয়ে বললেন,
টেসে গেছেন মানে? ওই তো দিব্যি তাকাচ্ছেন, হাত বাড়িয়ে দিলেন তিনি।
অভ্যেস,
বারুজ্জি মশাই বললেন,
ডাক্তার দেখলেই হাত বাড়ানো অভ্যেস, কথায় বলে অভ্যেস চায় না মলে।
মরলে মানে মৃত্যু হলে?
আবার কি?
পণ্ডিত মশাই এক পা দুপা পিছতে পিছতে বললেন,
তারপর মানে উনি মরা?
বাসি, আমার চেয়েও তিন দিনের বাসি।
সর্বনাশ,
বারুজ্জি মশাই মুচকি হেসে বললেন,
সর্বনাশ কিসের? যতক্ষণ না আপনার ব্যাগ খুঁজে আনছে ততক্ষণ বসুন, ততক্ষণ আপনাকে বেহালা বাজিয়ে শোনাই, বসুন বসুন, ওই দেখুন দেওয়ালে আমার বেহালা ঝুলছে, সাধে কি এমন চুল রেখেছিলুম, বেহালা বাজালে ঠিক এরকম চুল রাখতে হয়।
পণ্ডিত মশাই কাঁপা কাঁপা গলায় বললেন,
আপনি বেহালা বাজান নাকি?
বাজাতুম।
বেহালা পেরে নিয়ে বারুজ্জি মশাই বললেন,
যাত্রা দলে বেহালা বাজাতুম আমি।
বাজাতুম তার মানে?
দল উঠে গেল।
কেন?
আবার কেন, আস্ত্রিক আস্ত্রিকে গা শুদ্ধ লোক।
বাকি কথা শোনা গেল না বেহালার ক্যাকও শুনে। সুরটা কেমন যেন রাত বিরাতে বাঁশ বনের শব্দের মতো অস্বস্তিকর। ওদিকে বারুজ্জি গিন্নির সেই হাতটা একই অবস্থায় বেরিয়ে উঁচু হয়ে আছে তো আছি, চোখ দুটো পণ্ডিত মশাইয়ের দিকে। পণ্ডিত মশাই ততক্ষণে যা বুঝবার বুঝে গেছেন, যেই বারুজ্জি মশাই বেহালা বাজাতে বাজাতে সুরের আবেগে চোখ বুঝছেন, অমনি তিনি পা টিপে টিপে দরজার কাছে। বারুজ্জি গিন্নি চিচি করে বলে উঠলেন,
পালিয়ে যাচ্ছে যে।
বারুজ্জি মশাই সুরে তন্ময় হয়ে আছেন, শুনতে পেলেন না। সেই সুযোগে পণ্ডিত মশাই পরি কি মরি করে বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে অন্ধকারে গড়াতে গড়াতে নিচে, তারপর বেরিয়েই দৌড়, সেই চাট্টুর মতোই দৌড়, একেবারে দিশেহারা। একটু পরে পেছনে হল্লা শুনলেন,
ধর ধর ধর, পালাচ্ছে, ডাক্তার পালাচ্ছে।
অমাবস্যার রাতে পণ্ডিত মশাই রাম নাম জপতে জপতে জলকাদা ভেঙে দৌড়তে থাকলেন। ভোর হয়ে আসছে, গায়ে আর এতটুকু জোর নেই পণ্ডিত মশায়ের, ধুতি ফতুয়া কাদায় বিচিত্তির একেবারে। চুলে কাদা, হাত পায়ে কাদা, থপ থপ করে পা ফেলে হাঁটছেন, মাঝে মাঝে একটু বসে জিরিয়ে নিচ্ছেন। দিনের আলো আরও একটু পরিষ্কার হল। কাঁচা রাস্তার দুধারে গাছ, ধানক্ষেত, একটা গাছের তলায় কেউ বসেছিল। তাকে দেখা মাত্র
ওরে বাবা
বলে দৌড়ানোর উপক্রম করল সে। পণ্ডিত মশাই হাত তুলে চেঁচিয়ে বললেন,
আরে মানুষ, আমি মানুষ, আমি ভূত নই।
এক যুবক, পরনে শার্ট প্যান্টের অবস্থা পণ্ডিত মশাইয়ের মতোই, সে থমকে দাঁড়িয়ে বলল,
মা কালীর দিব্যি বলুন আপনি।
পণ্ডিত মশাই বললেন,
মা কালীর দিব্যি।
যুবক সন্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল,
আসা উচ্চ কোথা থেকে আপনার?
ওই বেহালা বাজিয়ে বাড়ুজ্জি মশাইয়ের বাড়ি থেকে।
ওরে বাবা, দিনের বেলা এত দূরে লোক পাড়িয়েছে
বলে যুবকটি আবার দৌড়ানোর জন্য পাবার আলো। পণ্ডিত মশাই ঝটপট বললেন,
বাবাজি তোমায় চিনেছি, তুমি তাহলে ওই বাড়ুজ্জি মশাইয়ের সেই পলাতক জামাই? শোনো শোনো, আমি সত্যিই মানুষ।
তাহলে আপনি রাম নাম করুন।
রাম 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 রাম,
বাড়ুজ্জির জামাই ফিক করে হেসে বলল,
থাক বুঝতে পেরেছি, তাহলে আপনি সেই বাটুবাবু ডাক্তার? বিপদ ওই তার চেয়ে আমারই বেশি পণ্ডিত মশাই,
বাড়ুজ্জি মশাই জামাই করুণ মুখে বলল।
অবস্থা বুঝুন, গা শুদ্ধ মরা, আমার শ্বশুর মশাই শাশুড়ি ঠাকুরুন পর্যন্ত, অথচ আমাকে নড়তে দেবেন না শ্বশুর মশাই, কারণ আমি যে ঘর জামাই, আমাকে ভিজে আগলাতে হবে।
এতক্ষণে প্রাণ ভরে হাসতে পারলেন পণ্ডিত মশাই, বললেন,
তা বাবাজি ওই টাট্টু বেটার ছেলে কোথায় গেল?
বলা কঠিন, অন্ধকারে আমাকে পিঠ থেকে ফেলে দিয়ে একবার উধাও।
চলো বাবাজি, কথা বলতে বলতে এগোই।
পণ্ডিত মশাই, ওই আমার শ্বশুর আর গায়ের লোক যে ভূত হয়ে রইল।
পণ্ডিত মশাই বললেন,
ভেব না, গবায় তোমাকে নিয়ে গিয়ে পিণ্ডদান করালেই হবে, সব এই পৃথিবী ছেড়ে প্রেতলোকে চলে যাবে। কিন্তু বাবাজি, বৌমাকে তো দেখলুম না।
আমার ওই মামা শ্বশুর গোয়ায় স্টেশন মাস্টার, এখন মনে হচ্ছে যে ভাগ্নির পিণ্ড দিয়েছেন, তাই আমিও আপনার বৌমাকে দেখতে পাইনি।
এবার পাকা রাস্তায় মোড় এসে গেল। রাস্তা চিনতে পেরে পণ্ডিত মশাই বললেন,
চলো বাবাজি, আপাতত আমার বাড়ি গিয়ে দুমুঠো খাবে, তারপর দুপুরে ট্রেনে দুজন গোয়া যাত্রা করব।
গ্রামের দীঘিতে স্নান করে জলকাদা ধুয়ে নিয়ে দুজনে ঘাটে নামলেন। নেমেই পণ্ডিত মশাইয়ের দৃষ্টি গেল ওপারের জলের ধারে, প্রায় চেঁচিয়ে উঠলেন,
আরে ওই দেখো, ওই সেই পাষণ্ড পামর চতুষ্পদ হতচ্ছাড়া রাম ছাগল একটা।
বাট্টু ডাক্তারের সেই টাট্টুই বটে, হাঁটু জলে দাঁড়িয়ে গম আর ঘাস ছিঁড়ে খাচ্ছে। সবে রোদ্দুর উঠেছে, বুদ্ধিমান টাট্টু, দিব্যি চানও করে নিয়েছে।
এতক্ষণ ধরে শুনলেন আজকের গল্প বাটুবাবুর টাট্টু, লেখক সৈয়দ মুস্তফা সিরাজ এবং পড়ে শোনাল সেতু। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্প যাবার। আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM এ শারমিনের সঙ্গে, আর শুনছেন কুয়াশা। আজকে যে গল্প আমরা শুনব এখন, সেটা লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি। গল্পের নাম একেবারে শেষে জানাচ্ছি, আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM এ, সঙ্গে আছে শারমি। মানুষ মাত্রই ভুল, ভুলের সাগরে ভাসতে ভালোবাসে মানুষ, ভুল করতে ভালোবাসে, কিন্তু সবসময় ভুলের মাশুল কি তাকে একাই দিতে হয়? একের পর এক এমন সারিবাঁধা কিছু ভুলকে ঠিক করার কাজে নেমেছেন ইন্সপেক্টর আফতাব, নোমান, সেলিনা, নীলাব নাকি মরিয়ম, হেনার খুনি কে? ধাঁধা, রহস্য, রোমাঞ্চ সবকিছুর মিশেলে নিজেও কোনো ভুল করে ফেলবেন না তো ইন্সপেক্টর আফতাব? আজকের কুয়াশা আপনাকে ঘুরিয়ে আনবে এমনই রহস্যময় এক ঘন কুয়াশার জগৎ থেকে। থানায় ঢুকতে না ঢুকতেই কনস্টেবল মইন খবরটা দিল। এক মিনিট সময় নষ্ট করলেন ইন্সপেক্টর আফতাব শুকুর। এক বিশাল বড় বিজনেস ম্যাগনেটিস্টই মারা গিয়েছে, তাও আবার আত্মহত্যা। অন্তত প্রথম খবরটা সেটা এসেছে, ছাদ থেকে লাফ দিয়েছে মহিলা। এই বড় বড় সব মানুষের যত আত্মহত্যা করার শখ, আর সাথে কলেজ আর স্কুল লাইফের ছেলেমেয়েগুলো তো আছে, প্রেমের আবেগে পড়ে আত্মহত্যা করতে যাওয়া মানুষের পরিমাণ কম না। অনেক সময় সেই প্রবণতা গড়ায় ভার্সিটি পর্যন্ত। কথাটা মনে করেই মুখটা কুচকালেন ইন্সপেক্টর আফতাব। আত্মহত্যা জিনিসটাকে কখনোই খুব একটা ভালোভাবে নিতে পারেন না তিনি। তার উপর নিজের একমাত্র মা মরা মেয়ে স্নেহা যখন আত্মহত্যা করার ট্রাই করল আর কোমায় গিয়ে জায়গা করে নিল, তারপর থেকে পুরো ব্যাপারটা নিয়ে একরকমের জেদ কাজ করে তার। বাবা হিসেবে খারাপ লাগা তো আছেই, সেই সাথে মানুষ হিসেবে নিতে পারেন না ব্যাপারটা তিনি। একটা সময় দিনের পর দিন না খেয়ে কাটাতে হয়েছে মিস্টার আফতাবকে। না খেতে খেতে ছোট ভাইটা যখন পুষ্টিহীনতায় আক্রান্ত হল তখন কিছু করতে পারেননি তিনি। ওষুধ আর ভালো খাবার খাওয়াতে বলেছিল ডাক্তার। সেই সময় ভালো খাবার মানেই ইন্সপেক্টর আফতাবের কাছে ছিল দামি খাবার। ভাইকে বাঁচাতে পারেননি শেষ পর্যন্ত, তবু কাঠ হয়ে বেঁচেছিলেন একা একা, যেন যুদ্ধ করছেন জীবনের সাথে, বেঁচে থাকার যুদ্ধ। আর সেখানে কেউ নিজের জীবন ইচ্ছে করেই বিয়ে দিতে চাইবে কেন, সেটা কখনোই মাথায় ঢোকাতে পারেনি ইন্সপেক্টর আফতাব। আরো ভালো করে বলতে গেলে মেনে নিতে কষ্ট হয়েছে। জিপে বসে তাই আক্ষেপের শব্দ বের হল তার।
বুঝলে গনি, এই ধরনের মানুষগুলো না বেঁচে থাকাই উচিত।
কোন ধরনের মানুষগুলো স্যার?
এই যে যারা ইচ্ছে করে মরার চেষ্টা করে।
না স্যার, মানুষের কার মনে যে কত কষ্ট কে জানে।
কিন্তু সেই কষ্ট কি পেটের কষ্টের চেয়ে বেশি নাকি আব্দুল গনি?
সেইটা তার জায়গায় না থাকলে বোঝা সম্ভব না। এই ধরেন আজকের এই কেসটা, এই যে এই বড় লোকের বউটা মরল, এইখানে কি বলবেন আপনি? কি কষ্ট ছিল তার? টাকার কষ্ট তো ছিল না,
সেই কারণেই হয়তো মরতে সুবিধা হয়েছিল।
বুঝলাম না স্যার।
মানুষ একবার জীবনে না খেয়ে থাকার কষ্ট বুঝতে পারলে ইচ্ছে করে কখনো আত্মহত্যা করার চেষ্টা করবে না, অন্তত এইসব ছোটখাটো কারণের জন্য তো নাই।
হয়তো কারণ ছোটখাটো কিছু ছিল না।
হ্যাঁ, সেটা তুমি বলতে পারো, কিন্তু আরো বলা যায় হয়তো জিনিসটা আত্মহত্যাই ছিল না।
ঠিক বলেছেন স্যার, ঘর যত বড় তার ঝামেলাও তত বেশি, কে জানে ভেতরে ভেতরে কি হয়েছে।
তবে প্রথম থেকে এসব কিছু বলা যায় না গনি, সময় যাক। আগে চলো গিয়ে দেখি কি অবস্থা, লাশের খোঁজ খবর নিতে নিতেই সময় চলে যাবে আজকে। হাসপাতালে তোমার দিদিমণিকে আজকেও সময় করে দেখতে যাওয়া হবে না।
আপনি বরং চলে যান স্যার, আমি দেখব না ব্যাপারটা। আর তার আগে আপনি তো দেখে যাচ্ছেনই
না গনি, কারো জন্য আমি কখনো আমার ডিউটি টাইমের হেরফের করি না, এটা আমার কাজ। কাজ ঠিকঠাক না করলে সবাইকে পস্তাতে হয়, মানুষকে চেনা যায় তার কাজেই, বুঝলে গনি?
জি স্যার।
চলো পৌঁছে গেছি, গিয়ে দেখে আসি কি অবস্থা।
বাড়ির ভেতর তেমন ভিড় নেই, তবে বাইরে মানুষ আর মানুষ, সবার জানার আগ্রহ বাড়ির ভেতর কি হয়েছে। তবে বড় মানুষের বাড়ি, গেট পেরোনোর সুযোগ বা সাহস কোনোটাই পাচ্ছেন না কেউ। সামনে ভিড় ঠেলে রাস্তা বানিয়ে দিল কনস্টেবল গলি। আগে থেকে কিছু কনস্টেবল এসে পড়েছে ঘটনাস্থলে, তাই একেবারে সোজা লাশের কাছে পৌঁছে গেলেন ইন্সপেক্টর আফতাব। লাশটা আকাশের দিকে মুখ করে শুয়ে আছে, চোখ দুটো খোলা, যেন মৃত্যুর পরেও আকাশ দেখা নিচ্ছে যায়। লাশের পাশে বসে পড়লেন ইন্সপেক্টর আফতাব।
লাশে কেউ হাত দেয়নি তো?
না স্যার, এখানে আগে থেকে আমাদের লোকেরা খেয়াল রেখেছে যাতে করে লাশের গায়ে কেউ হাত না দেয়, ব্যারিকেড লাগানো হয়েছিল।
আচ্ছা বুঝলাম, আমার সাথে একটু ভেতরের ঘরে আসো তো গুনি, এখানে কি হয়েছে জানা দরকার।
জি স্যার, শুনলাম গতকাল বাড়িতে কেউ ছিল না, আর সে সময়
বাড়িতে কে কে থাকে?
নোমান সাহেব আর তার স্ত্রী, আর কেউ না।
বাবা মা, অন্য কেউ, কাজের লোক কেউ না?
না, কাজের লোক আসে কিন্তু দিনের বেলায়। ঘটনা ঘটেছে রাতে, প্রথমে জানালাতে কেউ একজন একটা ঢিল ছুড়ে মারে, বাড়ির ভেতরে তখন কেউ ছিল না। দারোয়ানকে সন্দেহ করা যায়, তবে দারোয়ান অনেকদিন কাজ করছে এখানে, বিশ্বস্ত অনেক।
কেউ খালি খালি এত কষ্ট করে বাড়ির ভেতরে এসে জানালায় ঢিল ছুড়বে কেন?
শুধু ঢিল ছুড়েনি, সাথে একটা চিঠিও ছিল।
আপনি?
এটা আমারই বাড়ি, আমি নোমান, আমার স্ত্রী গতকাল রাতে
উনি আত্মহত্যা করেছেন বলতে চাইছেন, কিন্তু আপনি কোথায় ছিলেন সেই সময়?
আমার একটা বিজনেস মিটিং ছিল, জানেনই তো বিদেশি ক্লায়েন্টদের সময় একটু রাতের দিকেই পড়ে যায়। বেরিয়েছিলাম সন্ধ্যার আগে আগে, ভাবলাম রাজ রাতে অফিসের কাজ থাকবে, তাই ওকে দিনে একটু সময় দিয়ে যাই।
তখন কোনো সমস্যা চোখে পড়েছিল? আচরণে কোনো রকম ব্যাপার লক্ষ্য করেছিলেন?
একদমই না, আর সব দিনের মতোই স্বাভাবিক ছিল হেনা। আসলে তখনও জানতাম না যে আমার আড়ালে এমন কিছু হচ্ছে। কখনো বুঝতে দেয়নি ও আমাদের ভালোবাসার বিয়ে। কিভাবে কি থেকে যে কি হয়ে গেল মাথায় ঢুকছে না। কেনই বা ওর আরেকজনের কাছে যাওয়া দরকার পড়ল সেটাই মাথায় ঢুকছে না। ওর পাপের শাস্তি পেয়েছে এটা ভেবে শান্তি পাব নাকি আমি যাকে ভালোবাসি সে আর নেই সেটা ভেবে কষ্ট হব সেটাই বুঝে উঠতে পারছি না।
মানে আর কারোর সাথে কি সম্পর্ক?
আমাকে বুঝতে দেয়নি ও কখনো। আজ ভোরের দিকেই বাসায় ফিরি আমি, আর ফিরেই লনের সামনের দিকে পড়ে থাকা আমার স্ত্রীর লাশ চোখে পড়ে আমার ঘরের ভেতর দৌড়ে আসি টেলিফোন করার জন্য। তখন জানলা ভাঙা, কেউ একজন বাইরে থেকে একটা পাথর ছুঁড়ে মেরেছে, পাথরের পাশে পড়ে আছে একটা চিঠি। এই যে চিঠি।
আচ্ছা আমরা চিঠিটা নিয়ে যাচ্ছি, সমস্যা নেই তো?
একদম না। আমিও জানতে চাই কেন আমার স্ত্রী আত্মহত্যা করল।
স্যার চিঠিতেই তো বোঝা যাচ্ছে কেউ একজন ব্ল্যাকমেইল করেছিল ওনাকে, সেটা সহ্য করতে না পেরেই হয়তো উনি এই পথ বেছে নিয়েছিলেন।
হতে পারে, আবার নাও হতে পারে। আজ তাহলে আসি নোমান সাহেব, দরকার পড়লে ডাকবো, আশা করি সাহায্য করবেন। চলো গনি। নোমান সাহেব একটা কথা, আপনি লনের উপরে লাশ পড়ে থাকতে দেখে টেলিফোন করতে বাড়ির ভেতরে ঢুকলেন, বাইরেই তো আপনাদের দারোয়ান থাকে, তাকে কেন ডাকলেন না?
ও বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের দারোয়ানটা পরশুদিনই ছুটিতে গ্রামের বাড়ি চলে গিয়েছে, ও থাকলে হয়তো বা এমন কিছুই হতো না।
তার মানে পুরো বাড়িতে আপনার স্ত্রী একা ছিলেন?
ও নিজে থেকেই বলেছিল সমস্যা হবে না, দারোয়ানের আজকেই ফিরে আসার কথা ছিল। হেনাও বলেছিল দুই দিনেরই তো কথা, আমি ওকে খুব একটা জোর করিনি।
আচ্ছা চলি তাহলে নোমান সাহেব, কথা বলে ভালো লাগলো।
আশা করি হেনাকে এই কাজটা করতে যারা বাধ্য করেছে তাদেরকে ধরতে পারবেন আপনারা, শাস্তি দিতে পারবেন।
থানার বারান্দায় পায়চারি করতে করতে হঠাৎ কি মনে হতে থেমে গেলেন ইন্সপেক্টর আফতাব। লাশের কিছু ছবি তোলা ছিল আগে থেকে, সেগুলোকে বারবার নেড়ে চেড়ে দেখতে লাগে, কিছু একটা সমস্যা আছে, কোথাও একটা খটকা লাগছে তার, কিন্তু কোথায় যে সেটা বুঝতে পারছি না। আচ্ছা কি এমন আছে ছবিতে যেটা দেখলে মনের ভিতর খচ করে উঠছে ইন্সপেক্টর আফতাবের? হেনা নামে নারীটির দিকে তাকালেন ইন্সপেক্টর আফতাব, ছবির ভেতরে মুখটা দেখার চেষ্টা করলেন। বেশ গোলগাল একটা মুখ, সুখী সুখী চেহারা, সুন্দরীও মনে হচ্ছে, চোখ দুটো যে কোনো সময় খুলে আদেশের সুরে কিছু বলে উঠবেন, এমন চেহারার সাথে বোধ হয় কেবল আদেশ করাটাই সাজে। হঠাৎ চিন্তার একটা সূক্ষ্ম রেখা ফুটে উঠল ইন্সপেক্টর আফতাবের কপালে। কনস্টেবল গণিকে ডাকলেন তিনি।
গণিক, গণিক।
জি স্যার।
এই যে দেখো এই ছবিটাকে ভালো করে দেখো, কি মনে হচ্ছে বলো তো?
স্যার তেমন কিছুই তো। আচ্ছা এর আগে যতগুলো ছাদ থেকে লাফিয়ে পড়ে করা সুইসাইড কেস দেখেছি সবগুলো চেহারা একটু বিদঘুটে হয়ে গিয়েছিল, রক্ত মেখে থেতলে একেবারে বাজে অবস্থা, অনেকের চেহারা তো চেনাই যাচ্ছিল না, এত উপর থেকে লাফ দিয়ে পড়ে মুখে কতগুলো ফ্র্যাকচার তো হয়েছিলই, কিন্তু এই হেনা নামের মহিলার লাশের কথা
ঠিক ধরেছ গনি। এর মুখ কেন? মুখের আশেপাশেও কোনো কাটা ছাড়ার দাগ নেই, আঘাত মাথার পেছনে আছে। কি মনে হয় তোমার, মাথার পেছনে আঘাত কেন?
ঠিক বুঝলাম না স্যার।
আচ্ছা ধরো গনি, তুমি যদি সুইসাইড করতে যাও মানে ছাদ থেকে লাফিয়ে পড়ে, তাহলে কিভাবে লাভ দেবে?
ছাদে উঠব, তারপর ছাদের কিনারে দাঁড়িয়ে লাভ দিব।
ঠিক বলেছো গনি, ছাদে যাবে তুমি, তারপর একটু একটু করে সামনে আগাবে, ছাদের কিনারে গিয়ে লাভ দেবে, এই তো? একবারের জন্য কি তোমার মনে হয়েছে উল্টো ঘুরে ঝাঁপ দিবে?
তার মানে স্যার?
এক্স্যাক্টলি, মানুষ সুইসাইড করার সময় সামনের দিকে ঝাঁপ দেয়, পেছনের দিকে মুখ করে ঝাঁপ দেওয়ার ব্যাপারটা নাটক সিনেমায় দেখা গেল, বাস্তবে খুব একটা দেখা যাওয়ার কথা না। আর তাই আমাদের আগের এরকম কেসগুলোতে সবসময় লাশের মুখে আঘাত পেয়েছি আমরা, কিন্তু এই লাশটাকে দেখো মনেই হচ্ছে না সে ইচ্ছে করে লাভ দিয়েছে। আর যদি তাই হয় তাহলে সেখানে আরো কেউ ছিল যার সাথে কথা বলার জন্য ছাদে উঠেছিল হেনা। লাশের শরীরে বা মুখে কোথাও ধস্তাধস্তির চিহ্ন নেই, তার মানে স্বেচ্ছায় ওখানে গিয়েছিল সে। কোন ধারণাও ছিল না তার সাথে কথা বলতে বলতেই সে মানুষটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে নিচে, আর নিচে পড়ার আগেই কোন রকম বাধা দেয়নি সে। ভাবো তো গুনি, এরকম একটা দৃশ্য কেমন হচ্ছে? হতে পারে,
খুব হতে পারে স্যার। হেনা অন্য মানুষটার দিকে সামনে মুখ করে দাঁড়িয়েছিল, পেছনে ছিল ছাদের কিনারা, আর সুযোগ বুঝে সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় ওই।
হ্যাঁ, আর ওই মানুষটাকে সেটাই এখন খুঁজতে হবে আমাদের। তবে ঘটনা এমন নাও হতে পারে, আমি একটা আন্দাজ করলাম কেবল। ভেবে নেওয়া যাবে না যে এমন কিছুই হয়েছে, অন্য কিছুও হয়ে থাকতে পারে, তাই না গুনি?
জি স্যার।
চলো তাহলে, ফরেন্সিকের রিপোর্ট আসতে দেরি আছে, এর ভেতরে কোনো কাজ নেই তেমন, রাত অনেক হয়েছে, এখন না হয় একটু ঘুমিয়ে নেওয়া যাক, কি বলো?
চলেন স্যার।
আর মনে করিয়ে দিও, কাল তোমার আপামনিকে দেখতে যেতেই হবে, না হলে সে আবার রাগ করে বসে থাকবে।
জি স্যার।
পরদিন দুপুরে গাড়িতে বসে ঝিমোচ্ছিলেন ইন্সপেক্টর আফতাব। আজকাল রাতের বেলায় ঘুমোতে যাওয়ার কেবল ভান করেন তিনি, ঘুম আদতে কিছুই হয় না। বিশেষ করে নিজের মেয়ের জায়গায় অন্য কেউ ছিল সেটা ভাবতে গেলে অদ্ভুত সব চিন্তা ভাসে মাথার ভেতর। যদি ভুল করে চোখ দুটো লেগে আসে, ঘুমিয়ে পড়েও একেবারে অদ্ভুত স্বপ্ন দেখে। কালকে 5-10 মিনিটের জন্য ঘুম এসে গিয়েছিল চোখে, আর ঠিক সেই সময় কেমন যেন মনে হলো হেনা না, তার নিজের মেয়ে মারা গিয়েছে। কষ্টে বুকটা ভেঙে যাচ্ছিল, অধরে কাঁদছিলেন তিনি। ঘুম ভেঙে যাওয়ার পরও চোখ দিয়ে পানি পড়ছিল। সকাল হতেই তিনি চলে গেলেন হেনার বাবা মায়ের কাছে। এই মানুষগুলোর সাথে কথা হয়নি এখনো পুলিশের, তবে পুলিশ হিসেবে না, একজন বাবা হিসেবে আর একজন বাবার কাছে, মায়ের কাছে গেলেন ইন্সপেক্টর আফতাব। পুলিশের পোশাকে না, সাদা পোশাকে গেলেন তিনি। আর যাওয়ার পথেই হঠাৎ মনে পড়ল, গতকাল নিজের লাশ দেখতে হেনার বাবা মা একবারও আসেনি।
দেখা যাবে জানলে ওটাও বন্ধ করে রাখতাম। আসুন, ভেতর আসুন। ওই যে পাশের ঘরটা, ওখানে আমার হাজবেন্ড শুয়ে আছে, শরীর খুব খারাপ, ঘুমোচ্ছে। আমি আসলে আমি চাই না ওকে হারাতে। হেনার সাথে আমাদের সম্পর্ক নেই অনেক দিন ধরে, যখন থেকে আমাদের অমতে নোমান নামের ছেলেটাকে বিয়ে করেছিল তখন থেকে সম্পর্ক খারাপ হতে শুরু করে। কিন্তু কিছুদিন পর যখন ও নিজের প্রথম বাচ্চাটাকে অ্যাবর্ট করে ফেলল, তারপর থেকে আর ওর সাথে দেখা করিনি আমরা।
নিজের সন্তান নষ্ট করে ফেলেছিল হেনা, কেন?
কারণ নোমান চায়নি বাচ্চাটাকে। আমার মেয়েটা ছিল নোমান বলতে পাগল, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেল ওই বদমাশটার কাছে। কম ভুগতে হয়নি ওকে, তাই বলে নোমান ওকে মেরে ফেলবে সেটা কখনো ভাবতে পারিনি আমরা।
কাঁদবেন না প্লিজ, তার মানে মেয়ে না, নোমান সাহেবের জন্য হেনার সাথে সম্পর্কটা নষ্ট হয়েছে আপনাদের।
আমাদের এই বাড়িটা দেখেছেন, এটা আমাদের শেষ সম্বল। হেনা বাড়ি থেকে চলে যাওয়ার পর একটা মাইল্ড অ্যাটাক হয় আমার স্বামীর, এরপর থেকে বিছানায় পড়ে আছে। গতকাল রাতে আবার শরীর খারাপ করে ওর, অনেক কষ্টে সামলাচ্ছি, টিভি চালাতে দিচ্ছি না, বুঝতেই তো পারছেন এভাবে একটা ঘরে বিছানায় বসে থাকে সারাদিন, পা দুটো ঠিক করে নাড়াতে পারে না, টিভি দেখে আর বই পড়ে সময় কাটায়। কিন্তু কালকে অমন একটা খবর টিভিতে আসবে জানলে আগে থেকে টিভির কাছ থেকে সরিয়ে রাখতাম আমি ওকে।
এখন কেমন আছে উনি?
ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন, ঘুম ভাঙলে আবার মেয়ের কাছে যেতে চাইবে, তা বাধ্য হয়ে এ ব্যবস্থা। জানি না ঘুম ভাঙলে কি করব আমি, আমি কিছুই জানি না, কিচ্ছু না, কেন যে এমন হলো আমাদের সাথে।
আমাদের খুব স্বচ্ছল একটা ফ্যামিলি ছিল। আমাদের একটাই মেয়ে। নিজের সব কিছু মেয়েকে দিয়ে দিয়েছিল আমার স্বামী। এত ভালোবাসত মেয়েকে, কখনো একটা উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি। হেনা চলে যাওয়ার পর আমাদের আর কিছুই ছিল না, একদম পথের ফকির হয়ে গিয়েছিলাম। গিয়েছিলাম কেন বলছি, এখনো আমাদের অবস্থা খুব একটা ভালো না।
তখনও তো আপনাদের সম্পর্ক ভালো ছিল, তাহলে বিষয় সম্পত্তি কিছু ফিরে পাওয়ার উপায় ছিল না?
ছিল, কিন্তু নোমান তো হেনাকে বিয়ে করেছিল আমাদের সম্পত্তির জন্যই।
মানে? ঠিক বুঝলাম না।
আমাদের খুব যে বেশি বিষয় সম্পত্তি ছিল তা না, কিন্তু সেগুলোর ভেতরে আমার স্বামী আফজাল মল্লিকের দাদার আমলের বিশাল একটা জমিদার বাড়ি, বাগান, পুকুর ঘাট সহ অনেক বড় একটা জায়গা ছিল, আর সেটাকেই কিনতে চেয়েছিল নোমান খান। তখনও হেনার সাথে ওর পরিচয় হয়নি, আমাদের সাথেও দেখা হয়নি ওর। আমরা বেচতে চাইনি, অনেকভাবে চেষ্টা করেছিল নোমান, পারেনি। এরপর অনেকদিন ওর কাছ থেকে আর কোনো সাড়া শব্দ ছিল না। তারপর হঠাৎ একদিন নোমান খানকে নিয়ে এলো হেনা, বলল ওকেই বিয়ে করবে সে। আমরা বুঝতে পারছিলাম হেনা না, নোমান চাচ্ছিল ওই জায়গাটা, ওই বাড়িটা, আর তাই এত কিছু করা। আমাদেরকে যখন মানাতে পারেনি, তখন হেনাকে রাজি করানোর চেষ্টা করেছিল সে। আর হেনা হাতে এসে যাওয়া মানে সবকিছু ওর হাতে চলে যাওয়া, জানতাম আমরা। কিন্তু হেনা তখন এসব কিচ্ছু বুঝতে চায়নি। বিয়েটা হয়ে যায়, সবসময় ভয়ে থাকতাম কি না কি হয়। আমরা খারাপ আছি সেটা ঠিক আছে, কিন্তু হেনা যেন খারাপ না থাকে সেটা নিয়ে চিন্তায় থাকতাম। এর ভেতর একদিন হেনা ফোন এলো, ও কনসিভ করেছে। একটু হলেও স্বস্তি পেয়েছিলাম, মানে মনে হচ্ছিল সম্পত্তির জন্যই না হয় বিয়েটা করেছিল নোমান। কিন্তু এরপর আমার মেয়েটাকে ভালোবেসেছে সে, ওরা ভালো আছে, ভালো থাকবে। কিন্তু এমন কিছুই হয়নি, উল্টো আরো বেশি পাল্টে গেল হেনা, আমাদের কাছ থেকে দূরে চলে গেল। বাচ্চাটার খবর যখন পেলাম তখনই বুঝে গিয়েছিলাম নোমান আমার মেয়েকে কখনোই ভালোবাসেনি।
ওই সম্পত্তিটা নিজের নামে লিখে নেয়নি নোমান?
শুনেছিলাম গত মাসে নাকি সম্পত্তি নোমানের নামে করে দিয়েছিল হেনা। অবশ্য তাতে কিছু যায় আসেনি আমাদের, আমাদের মেয়ে আরো আগেই মরে গিয়েছিল। যখন নোমানের সাথে ওর পরিচয় হয়েছিল তখন থেকেই। এখন আর কিছু হারানোর নেই আমাদের, আমি কেবল আমার স্বামীকে নিয়েই থাকতে চাই। পুলিশ, আমার মেয়ের লাশ, নোমান, কেউ কেউ যেন আমাদের এই ছোট্ট জগতে এসে কোনো সমস্যা সৃষ্টি না করে, এটুকুই শুধু চাওয়া আমার এখন। প্লিজ, এটুকু তো চাইতেই পারি তাই না? আমাদের আমাদের প্লিজ ভালো থাকতে দিন।
আশা করি আপনাদের আর কষ্ট দিতে হবে না, অনেক সাহায্য করেছেন। আমার নিজের মেয়েটাও এভাবে ছাদ থেকে লাফিয়ে পড়ে সুইসাইড করতে গিয়েছিল। আমি আপনাদের কষ্টটা বুঝি।
না, আপনি বোঝেন না, আমাদের মেয়ে আত্মহত্যা করতে চায়নি, ওকে মেরে ফেলা হয়েছে। যদি অপরাধীকে শাস্তি দিতেই চান তাহলে নোমানকে ধরুন, ওকে গ্রেফতার করুন। মেয়েকে আরো অনেক আগেই হারিয়েছি আমি, সে কষ্ট নেই। কিন্তু এর পেছনে যার হাত আছে সেই নোমানকে যদি শাস্তি দিতে পারেন তাহলেই আমরা খুশি হব।
ঘটনা আজকের কুয়াশার দ্বিতীয় গল্পে। এক বিশাল বড় বিজনেস ম্যাগনেটের স্ত্রী মারা গেছেন, কিন্তু আত্মহত্যা, আসলে কি আত্মহত্যা না খুন আমরা কিছুই জানি না। আসুন তাহলে আমরা গল্প শুনতে থাকি, কথা না বলে মাঝখান থেকে আমি না এসে বারবার বিরক্ত না করে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। তারপর আবারও ফিরে এসে কথা হচ্ছে আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম এ। আপনার সাথে আছে শারমিন, আর শুনবো এখন দ্বিতীয় পর্ব। একটু একটু করে গাড়ির ভেতরে ফিরতি পথে সুতো জোড়া দিচ্ছিল ইন্সপেক্টর। সব যদি এখন পর্যন্ত ঠিকঠাক পাওয়া যায় তাহলে তথ্যগুলো বলছে খুব বড় সম্ভাবনা আছে যে হেনাকে মেরেছে তার নিজের স্বামী নোমান খান। বিজনেস ম্যাগনেট মানুষ, এমন করতেই পারে, আর সেই কুকর্মগুলো ঢাকা দেওয়াটাও খুব একটা কঠিন কাজ হবে না নোমান খানের পক্ষে। হেনার মা মরিয়ম বেগমের কথা ঠিক থাকলেও হেনাকে মারার জন্য অনেকদিন ধরে প্ল্যান করছিলেন নোমান, কিন্তু পারছিলেন না কেবল সম্পত্তিটা তখন তার নিজের নামে লিখে নিতে পারেননি বলে। কথা হলো, হেনা খুব একটা বোকামি ছিল না, মেধাবী স্টুডেন্ট ছিল। এভাবে কেন যে নোমানের জন্য পাগল হয়ে গিয়েছিল সে, অবশ্য এসব প্রেম ভালোবাসার ক্ষেত্রে বোকা আর বুদ্ধিমানের ব্যাপারটা থাকে না। ভালোবাসলে মানুষ বোকা হয়ে যায়, সেটা বোধহয় মিথ্যে না, সত্যিই তাই হয়। নাহলে হেনার মতন একটা মানুষ কিভাবে সবকিছু দেখে শুনে বুঝতে পেরেও এরকম একটা মানুষের জন্য নিজের বাবা মাকে ছেড়ে দিল? শুধু তাই না, আরো প্রশ্ন আছে। হেনা আর নোমানের বিয়ের বয়স প্রায় 3 বছর। হেনা যে নোমানের জন্য পাগল ছিল আর তার কথায় সবকিছু করতে পারত সেটা মরিয়ম বেগমের কথাতে স্পষ্ট বোঝা যায়। তাহলে 3 বছর ধরে অপেক্ষা কেন করছিল নোমান? এতদিনে কেন হেনার কাছ থেকে সম্পত্তি লিখিয়ে নেয়নি সে? নাকি মানুষ যাতে সন্দেহ না করে সে কারণেই এমন করা? এর সব উত্তর পাওয়া যাবে একমাত্র নোমানের কাছে। কিন্তু তার আগে নোমান খানের বাসার দারোয়ানের সাথে কথা বলবেন বলে ঠিক করলেন ইন্সপেক্টর আফতাব। কে জানে, মনে হচ্ছে দারোয়ান হয়তো তাকে এমন কিছু বলতে পারবে যেটা পুরো সমস্যাটার সমাধানের দিকে একটু হলেও এগোতে সাহায্য করবে তাকে।
জি স্যার, ব্যাপার তো পরিষ্কার মনে হচ্ছে। একমাত্র নোমান খানেরই ভালো মোটিভ আছে হেনাকে মারার, যথেষ্ট কারণও আছে, সবাই তাকেই দোষী ভাবছে। দারোয়ান পর্যন্ত নোমান খানের বিরুদ্ধে বয়ান দিল, সেদিন নাকি তাকে নোমান খানি ছুটিতে যেতে তাড়া দিয়েছিল।
আর ওই পাথর পরকিয়ার ব্যাপারটা, আর ক্লায়েন্ট, বিদেশের ক্লায়েন্টদের সাথে কথা বলেছি স্যার, ওরা সবাই বলছে নোমান খান সারা রাত তাদের সাথেই ফ্যাক্টরিতে ছিল।
সেটা নোমান খান ফেলতে পারে, হয়তো হেনাকে মারার পর, হয়তো ক্লায়েন্টের সাথে মিটিং শেষে বা এর মাঝেই বেরিয়ে এসে এই কাজ করে গিয়েছে যাতে কারো মনে সন্দেহ না হয়। টাকা থাকলে কি না করা যায় বলো, কিন্তু একটা সমস্যা।
কি সমস্যা স্যার?
কেন যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আর সহজেই কিছু সমাধান হয়ে যাচ্ছে। এত সহজ লাগছে সবকিছু, যেন কেউ একজন ইচ্ছে করেই সব এভাবে সাজিয়ে দিয়েছিল, নিজে হাতে করে কেমন যেন রহস্যের সমাধানগুলো আমাদের সামনে রেখেছে।
আমার চাকরি জীবনে এত সহজে কোনো মার্ডার কেস সলভ হতে দেখি নাই স্যার, সত্যি কথা।
নোমান খান এত কাঁচা কাজ করার লোক না, হয় তার মাথায় এমন কিছু ছিল না, অথবা কেউ একজন তাকে ফাঁসাচ্ছে। সত্যি সে হেনাকে ভালোবাসত আর যা বলেছে সেগুলোর সব ঠিক, না হলে সে খুব বোকা,
অনেক বেশি বোকা স্যার, না হলে এভাবে সব সূত্র ফেলে যেত না, সাবধান থাকত।
এরকম মানুষগুলোকে বিশ্বাস করা খুব কঠিন, বুঝলে গুনি? হয়তো সামনে দেখাচ্ছে খুব সহজে ধরা পড়ার জন্য তৈরি হয়ে আছে, আসলে ভেতরে ভেতরে বড় কোনো প্ল্যান কষে রেখেছে। খুব বেশি চালাক মানুষেরাই খুব বেশি বোকা সেজে থাকে, বোকারা চায় চালাক সাজতে, তবে খানিক বাদেই ধরা পড়ে যায়। কিন্তু তবু চালাক সেজে থাকার ব্যাপারটা থামায় না, নিজে যে খুব চালাক সেটা সবাইকে জানিয়ে দিতে চায় বারবার। কিন্তু অতিরিক্ত চালাক যারা, তারা নিজেদেরকে সবার সামনে বোকা হিসেবে তুলে ধরতে চায় বারবার। বোকা মানুষের মুখোশ পরে ডেদারসে সবাইকে বোকা বানাতে পারে তারা, ধরা পড়ার ভয় থাকে না তাদের।
এত সন্ধের আঙুল যেদিকে, সেই নোমান খান এখন ইন্সপেক্টর আফতাবের সামনে বসে চা খাচ্ছে। হাবে ভাবে বোঝার কোন উপায় নেই যে নিজের স্ত্রীকে কখনোই মেরেছে বা মারার কথা ভেবেছে সে। ভ্রু কুচকে একটু সামনের মানুষটার দিকে তাকালেন ইন্সপেক্টর আফতাব। বুদ্ধিমানকে বর্ণনা করার জন্য বাংলায় প্রচলিত 3টা শব্দ পাওয়া যায়, বুদ্ধিমান, চালাক এবং ধূর্ত। এখানে আসার আগ পর্যন্ত নোমান খান মানুষটাকে বুদ্ধিমানের চাইতে একটু বেশি মানে চালাক বলে মনে হয়েছিল।
কিন্তু এখন মনে হচ্ছে হিসেবে ভুল ছিল। নোমান খান বুদ্ধিমান বা চালাক নন, তিনি ধূর্ত, অতি ধূর্ত।
তা বলুন নোমান সাহেব, কেমন আছেন?
স্ত্রী মারা গেলে মানুষ যেমন থাকতে পারে তেমনই আছি।
অনেকে স্ত্রীর মৃত্যুতে কষ্ট পায় নোমান সাহেব, তবে স্ত্রীর মরামুখ দেখলে খুশি হবেন এমন স্বামীও কিন্তু কম নয়।
আসলে মাথাটা ঠিক মতো কাজ করছে না ইদানিং। হেনার মৃত্যুর পর থেকে অস্থির হয়ে আছি। একবার মনে হচ্ছে ও আমাকে ধোকা দিয়েছে, রাগ হচ্ছে খুব। ওকে যারা মেরেছে, যার জন্য আমাকে ধোকা দিয়েছে, তাদেরকে খুঁজে এনে শেষ করে ফেলি। ঠিক বোঝাতে পারবো না মিস্টার আফতাব, হয়তো এমন কিছু হলে তাহলেই বোঝানো যায় কেমন লাগে, না হলে বলে বোঝানো ঠিক।
তা ঠিক, তবে আপনার সম্পর্কে যা যা শুনলাম তাতে করে একটু খটকা লাগছে।
কি কি শুনলেন?
সেলিনা নামের কাউকে চেনেন নাকি আপনি?
সেলিনা কে সে? আমি কোনো সেলিনাকে চিনি না।
কিন্তু আপনার বাড়ির দারোয়ান কিন্তু চেনে তাকে। অনেকবার নাকি আপনার স্ত্রী বাইরে গেলে মিস সেলিনা, মানে যাকে আপনি একবারে চেনেনই না, তার গাড়িটা নাকি আপনার বাড়ির ভেতরে আসতে দেখা গিয়েছে। মিস সেলিনাকেও এরপর বেশ কয়েকবার দেখা গিয়েছে আপনার বাসার ভেতরে। তবে আপনি যেহেতু সেলিনাকে চেনেন না, সেহেতু নিশ্চয়ই সে চুরি করতেই আপনার বাড়িতে ঢুকেছিল, কি বলেন? আর চুরি করা শেষে চলেও যেতেন। তবে সমস্যা হলো কি, সেলিনা বেশ নাম করা একজন মডেল, আর তার ইনকাম খারাপ না, তা সে চুরি করতে আপনার বাড়িতে ঢুকলো কেন বলুন তো?
কথাগুলো না বলার জন্য ইউসুফ টাকা পেয়েছিল।
আচ্ছা, ইউসুফ মিয়াকে টাকা দেওয়ার পরেও সে সবকিছু বলে দিয়েছে, আর এটাও বলেছে যে আপনার স্ত্রীর মৃত্যুর আগের দিন আপনি তাকে গ্রামে যাওয়ার জন্য একরকম জোর করছিলেন।
হ্যাঁ করেছিলাম, কারণ হেনা বারবার করে সেটাই চাচ্ছিল, জানি না কেন, কিন্তু তবে তখন ওর উপর সন্দেহ হয়নি আমার।
হেনার উপরে আপনার সন্দেহ নাই থাকতে পারে, কিন্তু হেনার মায়ের সন্দেহ কিন্তু আপনার উপর সবসময় ছিল।
ও আচ্ছা, তাহলে আমার শাশুড়ির সাথেও দেখা হয়ে গিয়েছে আপনাদের, নিশ্চয়ই ভালো কিছু বলেননি উনি, কখনো ভালো ধারণা ছিল না তার আমার উপর। বিশেষ করে ওদের জমি সংক্রান্ত বিষয়ে ইনভলভ হওয়ার পর থেকে তো ঝামেলা বাড়েই।
একটু বুঝিয়ে বলবেন।
আমার আর হেনার সম্পর্ক শুরু হয় 2013 সালের দিকে। হেনার মুখে একদিন ওর পড়ে থাকা এক জমিদার বাড়ির সম্পর্কে জানি। তারপর ওকে আমি আমার আইডিয়া শোনাই যে ওখানে ভালো কিছু একটা করা যায়। এমনিতেও বাড়িটা অনেক বেশি বিপজ্জনক অবস্থায় আছে। হেনার কথা শুনে তাই ওটাকে কিনে নেওয়ার প্ল্যান করেছিলাম আমি। আঙ্কেল আর আন্টিকে বলি, ভেবেছিলাম এক ঢিলে দুই পাখি মারা যাবে, কিন্তু না, আঙ্কেল আন্টি অনেক বেশি রেগে গেলেন আমার উপর। হেনার তার কিছুদিন পর বিয়ের চাপ আসাতে আমাদের সম্পর্কের কথাটা বলে দেয় বাড়িতে। তখন থেকে আন্টির সন্দেহ আমি হেনাকে বিয়ে করছি বা সম্পর্ক তৈরি করেছি ওর সাথে কেবল কিছু টাকার লোভে, ওই বাড়িটার লোভে। উনি বিশ্বাস করতে চাননি যে আমাদের সম্পর্কটা তারও আগের। এরপরও হেনাকে বিয়ে করি আমি, আর বাড়িটা পরেও আছে আগের মতোই। এখনো সেখানে খুব একটা কাজ আমি করতে পারিনি।
কেন? বাড়িটা তো হেনার নামেই ছিল, তাহলে কেন কাজ করতে পারলেন না?
আমিও ভেবেছিলাম বিয়ের পর হেনা আমাকে বাড়িটাতে কাজ করতে দিবে। প্রথমে তাও কিছু বলিনি, ভেবেছিলাম মাত্র বাবা মার বাসা থেকে এসেছে, এভাবে এসেছে লড়াই করে নিজের আবেগের সাথেই। এখন ওইসব ব্যাপার না বলি কিছু, কিন্তু হ্যাঁ, কিছুদিন বাদে যখন বললাম এই ব্যাপারে তখন আমাকে সাফ মানা করে দিল। বলল আমি নাকি খুব একটা ভালো কাজ করতে পারবো না বাড়িটাতে, এর চাইতে এস্টিম গ্রুপ নাকি আরো ভালো কিছু করতে পারবে। এর ভেতরে আমার প্রতিদ্বন্দ্বী এস্টিম গ্রুপের সাথে ওর কিভাবে যোগাযোগ হলো বুঝে উঠতে পারিনি, সেটা নিয়ে ঝামেলা অনেক দূর গড়ল। তারপর হেনা একটা সময় কনসিভ করল, আমাদের সন্তান হবে। এমন সময় হঠাৎ করে বাচ্চাটাও নষ্ট করে ফেলল।
মানে বাচ্চা নষ্ট করার কথা আপনি হেনাকে বলেননি?
আমি কেন বলবো? আমি খুব করে চাচ্ছিলাম আমাদের বাচ্চাটা আসুক, আমাদের মধ্যেকার যে ঝামেলাগুলো আছে ওগুলো থেমে যাক, কিন্তু সেরকম কিছুও হয়নি।
জানতে চাননি এমন কেন করল সে?
চেয়েছি, ও বলেছে মা হওয়ার জন্য মানসিক ভয়ে প্রস্তুত না সে, আর তাই আমার সাথে কোনো কথা না বলেই নিজে থেকেই বাচ্চাটাকে।
এরপর কি করলেন আপনি?
আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একদিকে হেনার সাথে সম্পর্কটা খুব খারাপ দিকে যাচ্ছিল, আরেকদিকে বাচ্চাটাও হারালাম, আমার শেষ আশাটাও হারিয়ে ফেললাম মনে হলো। আমি মদ খেতাম না আগে, ড্রিঙ্ক করা শুরু করলাম নিয়মিত। হেনার সাথে আমার দূরত্ব বাড়তে থাকলো, আর সেই সময় আমার জীবনে দ্বিতীয়বারের মতো প্রবেশ করল সেলিনা।
দ্বিতীয়বারের মতন? এর আগেও কি?
হ্যাঁ, আমার বাবা আর সেলিনার বাবা বন্ধু ছিলেন, আমরাও বন্ধু ছিলাম রীতিমতো। মাঝখানে আমাদের ভেতরে ভালোবাসার সম্পর্কটাও তৈরি হয়, তবে সেটা কেবলই ঝোঁকের বসে করেছিলাম আমরা, আবেগ সেভাবে কাজ করেনি সেই সম্পর্কে। ফলে কিছুদিন বাদে আমি চলে আসি সম্পর্কটা থেকে, কিন্তু সেলিনা পারেনি, মুখে কিছু বলেনি, তবে দূরে সরে গিয়েছিল। অনেকদিন ধরেই আর ওর সাথে কোনো যোগাযোগ ছিল না আমার। এই ঝামেলাগুলো যখন আমার জীবনে চলছিল, তখন হঠাৎ করে আবার আমার জীবনে চলে আসে সেলিনা।
যোগাযোগ কি আপনি করেছিলেন?
না, আমার বিজনেস ডিলের জন্য একজন মডেলের দরকার ছিল, ফ্যাশন শোর জন্য আর কি। আর সেখানে আমার ম্যানেজার সেলিনার নাম তোলে। ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছিল সেলিনাকে, তবে আমি জানতাম না যে এই সেলিনাই সেই সেলিনা। প্রথম দিন যেদিন শুট শুরু হয়, তখনই দেখতে পাই আমি তাকে, কিন্তু তখন আর কিছু করার ছিল না। সেলিনা শুরু থেকেই ওভার পজিটিভ ছিল আমার প্রতি। আমি সম্পর্কটা থেকে বেরিয়েও এসেছিলাম এই কারণটাতেই। আমি চাইনি ওর সামনে যেতে, কিন্তু বুঝলেনি তো, সম্ভব হয়নি। না ওকে বাদ দিতে পেরেছি, না ওর থেকে আড়লে থাকতে পেরেছি।
আবার কাছাকাছি চলে এলেন আপনারা?
না, আমি আসতে চাইনি, কিন্তু ও আমার বাড়িতে আসতে চায়। আমি ওকে না বলে দিয়েছিলাম, কিন্তু তখনই অতীতের কিছু ঘনিষ্ঠ ছবি দেয় ও আমাকে, আমার আর ওর ছবি। আমার আর হেনার সংসার তখন এমনিতেই নড়বড়ে, চাইনি সেটা একেবারেই ভেঙে যাক। তাই
সেলিনাকে প্রশ্রয় দিলেন, নাকি প্রশ্রয় দিতে বাধ্য হলেন আপনি, এটাই বলতে চাইছেন?
হ্যাঁ, সেটাই। আমার দারোয়ান ইউসুফ মিয়া যেটা দেখেছে সেটাই সত্যি ছিল, কিন্তু ব্যাপারটা আমার ইচ্ছাকৃত ছিল না। আমি ওকে টাকা দিয়েছিলাম মুখটা বন্ধ রাখতে, বলেছিলাম কাউকে যেন না বলে, বিশেষ করে হেনাকে।
আপনার আর সেলিনার সম্পর্ক তাহলে আবার গড়ে উঠেছিল?
প্রাথমিক দিকে না, প্রাথমিক দিকে পুরোটাই ছিল ওর চাওয়া, ওর ব্ল্যাকমেল। কিন্তু কিছুদিন পর হেনা যখন আমার থেকে দূরে চলে যেতে লাগলো, একটু একটু করে ঝুঁকতে থাকলাম ওর প্রতি। নিজেকে কিভাবে সামলাব বুঝতে পারছিলাম না তখন। একদিন তাই আর না পেরে হেনার পা ধরে কান্না করে ফেললাম, বললাম আগের মতো হয়ে যাও, আমার হেনা হয়ে যাও।
কি বলল আপনার স্ত্রী?
ও নিজেও ফিরতে চাইছিল, আমরা দুজন আবার আগের মতোই থাকবো বলে কথা দিয়েছিলাম একজন আরেকজনকে। ও ওই বাড়িটা নিয়ে আমাকে কাজ করতেও বলল, বাড়িটা আমার নামে লিখেও দিল। কিন্তু এর কয়েকদিন পর আমি জানি আমার স্ত্রীকে কারা ব্ল্যাকমেল করছিল।
কারা?
আমি দুজনকে সন্দেহ করছি, আমার প্রতিদ্বন্দ্বী গ্রুপ এস্টিম গ্রুপকে, আর আরেকজন হচ্ছে সেলিনা। সেই দিকে যখন আমি ওকে বলি আমি আমার স্ত্রীকে ধোকা দিতে পারবো না, ও আমাকে থ্রেট দিতে থাকে, কাজ না হওয়ায় হেনাকে মেরে ফেলবে হুমকি দেয় সে আমাকে। মাঝে একবার হেনার সাথে দেখাও করেছিল, কি কথা হয়েছিল জানি না, হেনা খুব ভয় হয়েছিল এরপর থেকে, হতেই পারে ওর কাজ।
আমরা আজকে উঠি নোমান সাহেব, তবে একটা কথা, আপনার এই বান্ধবী সেলিনাকে কিন্তু আমার ভালো ঠেকছে না, ওনার সাথে এখনো যোগাযোগ হয় নাকি আপনার?
না মিস্টার আফতাব, পুরো ঝামেলাটা থেকে দূরে থাকতেই হয়তোবা আমাকে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিয়েছে, এখন আর কোন কন্ট্যাক্ট নেই।
জিপে উঠে সোজা থানায় চলে এলেন ইন্সপেক্টর আফতাব। মাঝে একবার হাসপাতালে গিয়ে মেয়েকেও দেখে এলেন, অবস্থার কোনো উন্নতি বা অবনতি নেই, নিথর দেহ পড়ে আছে, কেবল বুকের ধুকপুকুনিতে চলছে বলে বেঁচে থাকা। থানায় মিস সেলিনা বসেছিল আগে থেকে, তাকে দেখে একটু হাসলেন ইন্সপেক্টর আফতাব। কে জানে ঘটনা কোন দিকে মোড় নেবে।
গনে, কি জানা গেল মিস সেলিনার কাছ থেকে?
প্রথমত স্যার কিছু বলতে চাচ্ছিল না, কিন্তু পরে গড়গড় করে অনেক কথা বলল, আর সব শুনে মনে হচ্ছে নোমান সাহেবই তার স্ত্রীকে খুন করেছেন।
তাই নাকি? আচ্ছা, ওই চিঠিটার হ্যান্ড রাইটিং ম্যাচ করেছো তোমরা? স্ট্রিম গ্রুপের মালিক কারা একটু খুঁজে বের করো তো, তাদের আবার এই মার্ডারের সাথে হাত আছে কিনা কে জানে। এত সহজে একটা ভালো জায়গা কিনতে পারছিল, মাঝখান থেকে সবকিছু নষ্ট করে দিল হেনা, হয়তো সেই ক্ষোভেই।
দেখছি স্যার, আর এই যে এটা হচ্ছে মিস সেলিনার বয়ান।
ঠিক আছে, তুমি যাও, আমি পড়ছি।
আমি সেলিনা, সেলিনা মার্চেন্ট। আমার বাবা আর নোমানের বাবা খুব কাছের বন্ধু ছিলেন, আর তাই আমরাও খুব ভালো বন্ধু ছিলাম ছোটবেলা থেকে। ভালোবাসতাম নোমানকে, ওকে বলেছিলাম কিশোর বয়সে, ও হ্যাঁ বলে দিল আমাকে। আমরা সম্পর্কে আবদ্ধ হলাম, যাকে বলে প্রেমের সম্পর্ক। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই শুরু হলো অনেক টালবাহানা। নোমান কখনো একটা মেয়ের সাথে বেশি দিন থাকার মতো ছেলে ছিল না। প্রথম দিকে খুব মুখচোরা ছিল, হয়তো আমাকে সে হ্যাঁ বলেছিল সেটা একেবারেই ঝোঁকের বসে। বাঘের মাংসের স্বাদ পাওয়ার মতন আমার সাথে সম্পর্কে জড়িয়েই যেন আশেপাশের সব মেয়েদের সম্পর্কে আগ্রহী হয়ে উঠল নোমান। একটা সময় আমাকে দিয়ে অন্য মেয়েদের কাছে ঘেঁষার সুযোগ করে নিত। হ্যাঁ, আমার বলতে দ্বিধা নেই যে আমি ওকে ভালোবাসতাম, এখনো হয়তো বাসি। কিন্তু এটা বুঝতে পারিনি যে নোমান আমাকে কখনো ভালোবাসেনি। কিছুদিন বাদেও আমাকে ব্রেকআপের কথা বলে, সম্পর্ক থেকে সরে দাঁড়ায়। আমি কিছু বলতে পারিনি, কারণ ও এই সম্পর্ক শেষ হওয়ার কারণ হিসেবে দেখিয়েছিল আমাদের ধর্মের ভিন্নতাকে। আমিও সরে গিয়েছিলাম, তবে ওর প্রতি আমার মনের ভালোবাসা আগের মতনই ছিল। কোনো যোগাযোগ ছিল না আমাদের অনেক দিন। অনেকগুলো দিন পর হঠাৎ কিছুদিন আগে আমার আর ওর দেখা হয়ে যায় এক পার্টিতে। সেখানেই নোমান আমাকে ওর প্রোডাক্টের মডেল হতে বলে, অফার দেয়। অফারটা ভালো ছিল, আসলে এর ভেতর আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাবা মা মারা যান, আমি একা কোন রকম নিজের খরচ চালাই। অবশ্য মডেলিং করে ভালোই টাকা আসছিল, কিন্তু সেটাই বা আর কয়দিন। হঠাৎ মনে হল নোমানের সাথে কাজ করলে কোনোভাবে যদি ওর ব্যবসার নিয়মিত কোনো কাজে ঢুকে পড়া যায়, তাহলে হয়তো ভবিষ্যৎ নিয়ে আর ভাবতে হবে না। কিন্তু আমি বুঝতে পারিনি নোমান কতটা ধুরন্ধর। আমি জানতাম ওর বিয়ে হয়েছে, ভালোবেসেই নাকি বিয়ে করেছে শুনেছিলাম। কিন্তু একদিনও আমাকে বলল ওর পরিবারে কি কি সমস্যা হয়েছে, আর তারপর থেকে আমাকে কাছে পেতে চাইল, আমার সাথে সম্পর্ক গড়ে তুলতে চাইল। আবার আমি না করে দিয়েছিলাম, তখন নানাভাবে ব্ল্যাকমেইল করা শুরু করল ও সেই কিশোর বয়সে আমার সাথে তোলার ঘনিষ্ঠ ছবিগুলো নিয়ে। বলল আমি রাজি না হলে ছবিগুলো নেটে ছেড়ে দিবে, ভাইরাল করে দেবে। অনেক কষ্ট করে গড়ে তোলা আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, সেটা মানতে কষ্ট হচ্ছিল। আমি ওর কথায় রাজি হয়ে গেলাম, আর জানতাম খুব বেশি দিন না, এর ভেতরেই সব ঠিকঠাক হয়ে যাবে। নোমান অন্য কোনো মেয়ের প্রতি ঝুঁকে পড়বে, কিংবা ওর সংসার ঠিক হয়ে যাবে। কিন্তু নোমানের স্ত্রী হেনাকে দেখে আমার ভুল ভাঙল। খুব মিষ্টি একটা মেয়ে, আমার কাছে এসে একদিন নিজ থেকেই সব বলল, বলল কিভাবে নোমান ওর সম্পত্তি কেড়ে নেবে বলে ওকে বিয়ে করেছিল। এখন নোমানের মুখোশ খুলে গেছে, কিন্তু তবু নোমানকে ভালোবাসে সে, আর তাই আমাকে ওদের ভেতর থেকে সরে যেতে অনুরোধ করল। হেনা, আমি সরে এলাম, আমার ক্যারিয়ার রিস্কে ছিল, তাও সরে এলাম। নোমান একবার এসে অনেক শাসালো, মিনতিও করল, কিন্তু মুখ বুঝে থাকলাম। আর তারপর হঠাৎ টিভিতে দেখি একদিন হেনার মৃত্যুর সংবাদ। আমি জানি না কি হচ্ছে, তবে যেটাই হোক ভালো কিছু হয়নি সেটা বলতে পারি। নোমান মানুষ না, ওকে শাস্তি দেওয়াটা দরকার।
গনি, এই গনি। জি স্যার, এস্টিম গ্রুপের মালিকদের ব্যাপারে কিছু জেনেছ?
হ্যাঁ স্যার, ওখানে এখন মালিক বলতে আছে এস্টিম গ্রুপের মালিকের ছেলে নীলাভ। মালিক মারা গেছে অনেকদিন হল, এখন গ্রুপ চালায় নীলাভ। একসময় খুব চেয়েছিল হেনাদের জমিটা বাগাতে, পারেনি। গুজব আছে হেনার সাথে নাকি সম্পর্ক ছিল নীলাভ চৌধুরীর, তবে সেগুলো কেবল সবার মুখে মুখেই, কেউ কিছু পরিষ্কার করে বলতে চায়নি, আর বলবে বলেও মনে হয় না।
কেন, ভয় পায় নাকি তাকে সবাই?
তা একটু পায়।
আমি আসব ইন্সপেক্টর।
আরে আসুন আসুন, আপনার বয়ান পড়ছিলাম এতক্ষণ। তা আপনার বয়ানের সাথে নোমান সাহেবের বয়ান কিন্তু মিলছে না।
কিভাবে মিলবে স্যার, সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। হয়তো ও আমার উপর দোষটা দেওয়ার চেষ্টা করছে, আর আমি ওর উপরে। হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির কাজ এটা, কোনোটাই ঠিক করে এখনো বলা যাচ্ছে না ইন্সপেক্টর আফতাব, তাই না?
বেশ চালাক মানুষ আপনি।
চালাক না হলে এই সেক্টরে টিকে থাকা যায় না।
তা অবশ্য ঠিক, তবে এই চালাকি করার জন্য কিন্তু অনেক মিথ্যে কথাও বলতে হয়।
হুম, তা হয়, কিন্তু বিশ্বাস করুন এক্ষেত্রে আমি কোনো মিথ্যা বলিনি। নোমান যে ভালো মানুষ না সেটা একেবারেই সত্যি, ওকে হাড়ে হাড়ে চিনি আমি।
তা হতে পারে, তবে আপনি যাকে খুব ভালো মনে করছেন তিনিও কিন্তু খুব একটা ভালো কিছু ছিলেন না। আপনি নোমান সাহেবকে হারে হারে চিনতে পারেন, তবে হেনা নামের মৃত মানুষটিকে খুব বেশি চিনতেন না।
কেন, ও কি করেছে?
হেনা যেটা করেছে সেটা জানতে গেলে এখন আমাদের একটু বেরোতে হবে। আপনি বরং বাড়ি ফিরে রেস্ট নিন, আমি দেখছি কি করা যায়, আর দরকার হলে অবশ্যই আপনাকে ডাকব। আর শুনুন, এর ভিতরে নোমান সাহেবের সাথে কথাবার্তা একটু বন্ধ রাখতে হবে, ঠিক আছে?
ঠিক আছে ইন্সপেক্টর।
এতক্ষণ ধরে দ্বিতীয় পর্ব শুনলাম, সময় হয়ে গেছে তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্বে যাবার। ভীষণ রহস্যময় কাহিনী আজকে আমরা শুনছি, ভীষণ ঘোর প্যাঁচ গোলক ধাঁধা, কি হবে জানি না, কে খুন করেছে, আসলে কি আত্মহত্যা ছিল, কি কিছুই জানি না। আসুন তাহলে তৃতীয় পর্ব শুনি। কুয়াশে আপনার সঙ্গে আছি শারমিন, আর শুনছেন রেডিও 89.2 FM।
আমার কাছে হঠাৎ কেন আসার দরকার পড়লো জানতে পারি?
অবশ্যই জানতে পারেন। বাই দ্য ওয়ে, আমি ইন্সপেক্টর আফতাব, হেনা সুইসাইড কেস নিয়ে একটু কথা বলতে যাচ্ছি।
দেখুন ইন্সপেক্টর, ইটস ট্রু আই হ্যাড এ রিলেশনশিপ উইথ হার, আমার ইন্টারেস্ট সেখানে ছিল, কিন্তু হেনার এই আত্মহত্যার সাথে সেটার কোনো সম্পর্ক নেই। আমি মানছি হেনার সাথে আমি সম্পর্ক গড়ে তুলেছিলাম শুধুই ওই জমি আর বাড়িটা পাওয়ার লোভে, কিন্তু নোমান খানও তো এই একই কারণেই বিয়ে করেছিল ওকে, তাই না? ঘরে স্ত্রী রেখে বাইরে মডেল বান্ধবী নিয়ে ঘুরে বেড়াত, হেনা সেটা জানতে পারে আর তাই ওকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে নোমান, জোর করে সম্পত্তি নিজের নামে করে নেয় আর শেষ পর্যন্ত হেনাকেও মেরে ফেলে।
বাহ, আপনি তো দেখছি বেশ সোজাসাপটা কথা বলেন মিস্টার নীলক চৌধুরী, তা একটু কষ্ট করে বলবেন যে হেনা সুইসাইড করেছে নাকি ওর মার্ডার হয়েছে, সেটা আপনি বুঝলেন কি করে?
সেটা কেবল আমি না, সবাই জানে, টিভি খুললেই তো দেখা যাচ্ছে, আর আমি আন্দাজ করতে পারি, পুলিশ না হতে পারি ইন্সপেক্টর সাহেব, কিন্তু এতটুকু তো বোঝাই যায়।
তা ঠিক, কিন্তু আপনি কি জানেন ঘটনাস্থলে একটা চিঠি পাওয়া গিয়েছে যেটা আপনার লেখা বলে মনে করা হচ্ছে? আপনার হ্যান্ডরাইটিং এর সাথে চিঠির হ্যান্ডরাইটিং এ মিল আছে, আর সেই চিঠিতে হেনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল।
আমি জানি না, কিন্তু ওটা আমার না, গত কিছুদিন ধরে একটু ডিস্টার্ব ছিল হেনা এই সেলিনা নামের একটা মেয়েকে নিয়ে, নোমানের যে মডেল গার্লফ্রেন্ডের কথা বলেছিলাম আপনাকে, সে হেনা জানতে পেরে গিয়েছিল সবকিছু, সেটা নিয়ে মানসিক সমস্যায় ছিল।
কিন্তু মানসিক সমস্যায় তো নোমান সাহেবেরও থাকা উচিত ছিল, হেনাও তো তাকে না জানিয়ে আপনার সাথে সম্পর্কটা চালিয়ে যাচ্ছিল।
দেখুন, আমি বলবো না কে ঠিক ছিল বা কে ভুল ছিল, তবে কেবল এতটুকু বলতে পারি যে ওই সেলিনা মেয়েটা বেশ খেপেছিল হেনার উপর, নোমানকে ভালোবাসত মেয়েটা, কিন্তু নোমান ওর কাছ থেকে সরে আসতে চাইলে বেশ ঝামেলা শুরু করে, থ্রেট পর্যন্ত দিতে থাকে। আর আরেকটা কথা ইন্সপেক্টর, সেলিনা কিন্তু ভালো হ্যান্ডরাইটিং কপি করতে পারে, আর তাই আমার হাতের লেখা একটা চিঠি লেখা খুব কষ্টকর হবে না তার পক্ষে। নোমান খানের উপরে সন্দেহ হয় আমার, তবে সন্দেহ হয় সেলিনা নামের মেয়েটার উপরেও, ওরা দুজন একসাথেও কাজটা করে থাকতে পারে। এমন না যে হেনাকে ভালোবাসতাম আমি, কিন্তু ওর হত্যাকারী শাস্তি হোক সেটা আমি অবশ্যই চাইব।
ওকে, আজ তাহলে উঠি নীলক সাহেব, আবার দেখা হবে।
অবশ্যই, যখন চাইবেন।
আচ্ছা গনি, বেশ উপকারী মনে হল নীলক চৌধুরীকে, কি বল, নিজেদের থেকে এই রহস্য সমাধান করে দিতে চাইল, আমাদের কাজ কমিয়ে দিল।
কিন্তু স্যার, বেশি ভালো আবার ভালো না।
হ্যাঁ, সেটাও হতে পারে, তবে তোমাকেও একটা কথা বলি গনি, মিডিয়ার সামনে মুখ একটু কমই খুলো, এভাবে ইনফরমেশন দিয়ে বেড়ালে।
স্যার, মুখ ফসকে বলে ফেলেছি মার্ডারের কথা।
বুঝেছি, নীলাভ চৌধুরী যখন বলছিল তখন তোমার চেহারা দেখার মতো হয়েছিল, তাই সাবধান করলাম আর কি। মুখটা সাবধানে খুলো।
জি স্যার।
তাহলে গণি, এবার আমাকে বলো, মোট কয়জনকে সন্দেহ করছি আমরা?
স্যার, হেনার মা বাবার উপর সন্দেহ হচ্ছে না আমার। এমনটাই হয়, মেয়ে বা ছেলে কাউকে পছন্দ করে বিয়ে করতে চাইলে তার সম্পর্কে ধারণা খারাপ হয়ে যায় মা বাবার। অন্তত বাংলাদেশে তাই ঘটে। এই দেখেন, আমি কত ভালো পাত্র, তবু আমার প্রেমিকার ঘরের লোকেরা মানছে না, বলছে আমি নাকি পাত্র হিসেবে ভালো না।
আচ্ছা, সেটা নিয়ে পরে কথা বলা যাবে, কিন্তু এখনো পর্যন্ত আমারও তোমার মতোই মনে হচ্ছে। এমনিতেও হেনার ভেতরে কিছু প্রবলেম ছিল, সে বাবা মা সম্পর্কে খুব একটা কেয়ার করতো বলে মনে হয় না। যদি করতোই, সম্পত্তি নিয়ে এত কাণ্ড করতো না বুড়ো বাবা মাকে এভাবে কষ্টে রেখে। আর বাচ্চার ব্যাপারটা যার ইচ্ছেতেই হয়ে থাকুক, সেটা নিয়েও মিথ্যে বলার কোনো দরকার হেনার কাছে আছে বলে মনে হয় না।
এরপর স্যার, নোমান সাহেব, তাকে সন্দেহ করাই যায়। সেলিনার সাথে সম্পর্ক ছিল তার, তাছাড়া হেনাকে বিয়েও করেছিল সম্পত্তির জন্য। যদিও প্ল্যান সেটা হেনার বাবা মার ধারণা, এটা একটু খতিয়ে দেখা দরকার। অবশ্য প্ল্যান সেরকম থাকলে সম্পত্তি আছে জেনে সম্পর্কে জড়ানোটাও খুব বেশি কঠিন কিছু না। পরে নিজের কাজ হয়ে গেলে মেরে ফেলে নোমান সাহেব হেনাকে, আর দোষ অন্যের ঘরে দেওয়ার জন্য একটা পাথর ছুড়ে মারে। নিজের বান্ধবীর সাহায্য নিয়ে সেটাতে হ্যান্ডরাইটিং দেয় নীলাভ চৌধুরী, কারণ সে জানত নীলাভের সাথে হেনার সম্পর্ক গড়ে উঠেছিল। নীলাভ চৌধুরী নিজেও খুনটা করতে পারে, আর সেলিনার মোটিভও কম না। একটা খুন, সবার ভাষ্য আলাদা। কে দোষী কিভাবে খুঁজে বের করবেন স্যার?
করতে হবে গণি। আচ্ছা একবার ভাবো, নোমান বলেছে তার আর হেনার সম্পর্ক ঠিকঠাক হয়ে যায় এক সময়, আর ওই সময়ে নীলাভ চৌধুরীর কাছে সব কথা বলে সরে আসে হেনা, সম্পত্তি লিখে দিতে রাজি হয়ে যায় নোমানকে। তার মানে এই একটা জিনিস এক, এই সময় হেনা আর নোমানের ভেতরে সবকিছু ঠিকঠাক হতে শুরু করে। এরকম পরিস্থিতিতে কে কে খেপে যেতে পারে একবার চিন্তা করে দেখো তো।
নীলাভ চৌধুরী।
কেন?
কারণ তার হাত থেকে সম্পত্তি চলে গিয়েছে তার অপোনেন্টের হাতে।
আর?
আর সেলিনা, কারণ নোমান হেনার কারণে আবার তার কাছ থেকে দূরে চলে যায়।
আচ্ছা, ওই রাতে ঘরের সামনে সিসিটিভি ক্যামেরা ছিল না, ওটার ফুটেজ?
ওটা নষ্ট করে দেওয়া হয়েছিল স্যার।
আচ্ছা, তাহলে রাস্তার মোড়ে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ওটা খোঁজো। নোমান খানের বাড়ি যেতে হলে একটা মোড় পেরোতেই হবে সবাইকে, সেটা যে রাস্তা দিয়েই যাওয়া হোক না কেন। ওটা চেক করো, দেখো ওই রাতে কোন গাড়ি এসেছিল, সেগুলোর নাম্বার প্লেটের সাথে যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদের গাড়ির নাম্বার প্লেট মেলাও, দেখো কি পাও।
জি আচ্ছা স্যার।
গণি চলে গেলে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলেন ইন্সপেক্টর আফতাব। হেনাকে খুব বড় প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে, সে কি সুখী ছিল? প্রথম একজনের হাত ধরে ঘর ছেড়ে আসা, বাবা মাকে ছেড়ে আসা, তারপর কষ্টের সময় সঙ্গী খুঁজতে আরেকজনের কাছে যাওয়া, তারপর আবার ফিরে আসা নিজের জায়গায়। সবকিছু এত সহজ, সুখটাও কি তাহলে এত বেশি সহজ? আর মৃত্যু, মৃত্যু কি তাহলে কিছুই না? বেশি দূর ভাবা হল না তার। রিপোর্ট চলে এসেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো থেকে কয়েকটা নাম্বার জোগাড় করছে গণি।
এগুলোই তো গণি, কারোর সাথে মিল পেলে?
সেটা বড় ব্যাপার না স্যার। বড় ব্যাপার হলো ওই দিন সন্ধ্যার পর রাত একটু বাড়লে ওই রাস্তা দিয়ে হেনার বাবা মা ট্যাক্সি করে গিয়েছিল। অত রাতে ওখানে কি করছিল তারা?
তুমি কি বলতে চাইছো, হেনা মারা গেলে সম্পত্তি তাদের নামে চলে যাবে ভেবেই নিজের মেয়েকে খুন করেছে ওরা?
হতেও তো পারে স্যার।
চলো এক্ষুনি বের হওয়া দরকার। বলে ফেলুন মিসেস মরিয়ম, কি হয়েছিল, ওই রাতে ওখানে কেন গিয়েছিলেন আপনারা?
কারণ হেনা ডেকেছিল, বলেছিল কিছু জিনিস ফেরত দিতে চায়। আমি ভেবেছিলাম হয়তো আমাদের বাড়িটা কিংবা এমন কিছু যেটা ওর বাবার চিকিৎসা করা যাবে।
তাই বলে যে মেয়ের সাথে সম্পর্ক রাখবেন না বলে ঠিক করেছেন তার ডাকে ছুটে গেলেন?
অভাব খুব বড় জিনিস বাবা, আর ওর চিকিৎসার জন্য আর কোনো উপায় ছিল না আমার। তাই শেষ সম্বল হিসেবে মেয়ে যখন কিছু দেবে বলেছিল ছুটে গিয়েছিলাম।
তা কি দিল হেনা আপনাকে?
বলল ওর খারাপ লাগছে, বাড়িটা এভাবে আমাদের কাছ থেকে নিয়ে সেখানে ফ্ল্যাট করার জন্য নোমানকে দিয়েছে বলে সরি বলল, আর বলল ফ্ল্যাট দেবে আমাদের, বাড়ি তৈরি শেষ হবে।
তো আপনারা কি করলেন?
আমি রেগে বেরিয়ে আসলাম, ফ্ল্যাট দিয়ে আমি কি করব বলুন ইন্সপেক্টর, আমি কি করব?
কিন্তু আমি যদি এভাবে বলি যে আপনি গিয়েছিলেন আপনার মেয়ে ডেকেছিল বলেই, কিন্তু কথায় কথায় যখন জানতে পারলেন বাড়িতে কেউ নেই তখন নিজের মেয়েকেই মেরে ফেললেন আপনি, কিন্তু ছাদের কিনারে নিয়ে গিয়ে ধাক্কা দিলেন, কারণ আপনার মেয়ে মারা গেলে তার নামে থাকা সব সম্পত্তি আপনার স্বামী ফেরত পাবে, তাই তো?
আপনি ভুল করছেন ইন্সপেক্টর, আমি মুখে বলি বটে যে ওর সাথে কোনো সম্পর্ক নেই, ওর কোনো কিছুতে আমার কিছু চায় আসে না, কিন্তু বাস্তবে ও আমার মেয়ে, ওকে আমি কি করে মারব? আর সম্পত্তির কথা বলছেন, উইল অনুযায়ী হেনার কোনো খারাপ কিছু হয়ে গেলে ও না থাকলে ওর সম্পত্তি আমাদের কাছে ফিরে আসবে না, ওর বাবা তেমনটাই ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি মিথ্যে বলবো না, আমি হেনার আপন মানা, আর তাই ওর বাবা সব সময় একটা আতঙ্কে থাকত মেয়ের ভবিষ্যৎ নিয়ে, সেজন্যই এমন উইল করেছিল সে, তাতে অবশ্য আমার কোনো আপত্তি ছিল না। তবে আর যাই বলুন, আমাকে হেনার খুনি বলবেন না প্লিজ, আপন মা ছিলাম না, কিন্তু ছোটবেলা থেকে আমাকে ও মা বলে জেনে এসেছে।
গনি, তার মানে মরিয়ম বেগম সম্পত্তির জন্য মারেনি মেয়েকে, মারলেও লাভ ছিল না, তার মানে বাদ থাকল নোমান, সেলিনা আর নীলা। নোমানের শক্ত অ্যালিবাই আছে, ও সারাক্ষণ ফ্যাক্টরিতেই ছিল সেই রাতে, আর তার গাড়ি আসেনি বাড়িতে, বাকি থাকল সেলিনা আর নীলা। কিন্তু নীলাভ যদি মারে হেনাকে তাহলে হাতের লেখাটা,
সেটা তো টাকা দিয়ে করাতে পারে নীলাভ চৌধুরী, অন্য কাউকে দিয়ে, যাতে সেলিনার উপর দোষ চাপানো যায়।
তবে আরেকটা ব্যাপার আছে গুনি, যে হেনাকে মেরেছে সে কিন্তু চিঠিটা না লিখলেও পারত, কোনো দরকার ছিল না, অন্তত হেনাকে মারার পর ওকে ব্ল্যাকমেইল করে চিঠি দেওয়ার ব্যাপারটা কেমন না?
তার মানে স্যার বলতে চাচ্ছেন যে চিঠি দিয়েছে আর যে খুন করেছে তারা আলাদা মানুষ?
না, বলতে চাচ্ছি ইচ্ছে করেই হয়তো ফাঁসানোর চেষ্টা করা হয়েছে নীলাভকে।
নীলাভের সাথে আবার কথা বলবেন নাকি স্যার?
না, তার চাইতে একটু সেলিনার সাথে, রাস্তাতেই তো সেলিনা মেয়েটার বাড়ি পড়বে তাই না?
জি স্যার।
আরে গুলি চললো কোথায়? সেলিনা গড়ি চলো, এই তো সেলিনা, মাথায় গুলি লেগেছে। সেলিনা সেলিনা কি হয়েছে আপনার?
আমি আমি হেনার খুনি।
সেলিনা সেলিনা গড়ি, সেলিনা মারা গিয়েছে।
তাহলে কি স্যার সেলিনাই হেনার খুনি?
এই চিঠিটা তো সেই কথাই বলছে, সেলিনা লিখে গেছে মৃত্যুর আগে, সুইসাইড নোট, এখানে লিখেছে ও স্বীকার করেছে হেনাকে খুন করার কথা, নোমানকে পাওয়ার জন্যই। ও ভালোবাসা মানুষকে সত্যি অন্ধ করে দেয়।
এরপর আর খুব বেশি আগালো না ব্যাপারটা, খুনি নিজে আত্মহত্যা করেছে, কিছু করারও ছিল না। ইন্সপেক্টর আফতাব ব্যস্ত হয়ে পড়লেন নিজের মেয়ে আর নতুন কেস নিয়ে, আর ব্যস্ত হয়ে পড়লেন নোমান খান আর নীলাভ চৌধুরীও একসাথে একই কাজে।
ভাগ্যিস পুলিশের মাথায় সেলিনার হ্যান্ডরাইটিং কপি করার ব্যাপারটা তুলে দিয়েছিলে, না হলে কিছুই সম্ভব ছিল না।
আরে কি যে বলো, তুমি হেল্প না করলে কিছুই হতো না। হেনাকে আমি ফাঁদে ফেলে বিয়ে করেছিলাম বটে, কিন্তু কখনো ওই সম্পত্তিটা পেতাম না আমি, নিজের ফ্যামিলিকে বাঁচাতে আমাকে বিয়ে করেছিল, অনেকটা বাধ্য হই, কিন্তু কোনো মতে সম্পত্তিটা আমাকে লিখেতে চাইছিল না, কাউকে খুঁজছিলাম যাকে সবকিছু বলতে পারি।
ভালো যে আমাকেই সামনে পেয়েছিলে, কিন্তু ও তো আর জানতো না যে আমার নজর ওই বাড়ির দিকেই।
ঠিক, আর বাড়িটা যখন তিন বছর ধরে চেষ্টা করে একা ভোগ করা যাচ্ছে না, তখন দুজন মিলে ভোগ করতে কি সমস্যা, তাই না?
পুলিশ সন্দেহ করেছে আমাদের, কিন্তু শেষ পর্যন্ত সেলিনাকেই দোষী ভাবছে। বোঝেনি যে কেবল হেনা না, সেলিনাকেও মেরেছি আমরা দুজন মিলে।
শুধু তাই না, পুলিশ এটাও বোঝেনি যে কেবল সেলিনাই না, আরো অনেকেই হ্যান্ডরাইটিং কপি করতে পারে।
সো তাহলে এখন কি বিজনেস এনিমি থেকে ফ্রেন্ডস হয়ে গেলাম আমরা নাকি?
চিন্তা করো না, ব্যবসায় কখনো বন্ধুত্ব ভালোবাসা শব্দটা খাটে না। ব্যবসায়ী শুধু একটা জিনিস বোঝে, আর সেটা হচ্ছে লাভ। যতক্ষণ লাভ আছে আমি আছি,
আর সেটা না হলে।
এতক্ষণ ধরে শুনলেন আজকের গল্প, যা কুয়াশায় চলছিল, যার নাম হচ্ছে রহস্যজাল। লিখেছেন সাদি ইসলাম বৃষ্টি, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা, এবং সাউন্ডে ছিলেন খালিদ এবং মঞ্জু। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি এখন। আফতাবের চরিত্রে অভিনয় করেছেন শুদ্ধ, গণিক চরিত্রে তুষার, নোমানের চরিত্রে আবির, নীলাভের চরিত্রে অভিনয় করেছেন রেহান, সেলিনার চরিত্রে প্রিয়ন্তী, এবং মরিয়মের চরিত্রে অভিনয় করেছেন সাকি। এই ছিল আজকের কুয়াশা কলাকুশলীর নাম। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আগামী সপ্তাহের কুয়াশা শুনবার জন্য। আমি শারমিন এখন বিদায় নিচ্ছি, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.